সামলে সামলে সামলে।
দেখি সরুন সরুন।
দেখি দেখি দেখি, মাই গড,
কি সর্বনাশ!
ঈশ্বরের দোহায় মিথ্যে জেদ করো না অ্যানা, ওখানে অনেক পরিচিতরা থাকবেন, তোমার অস্বস্তি হবে, আমি তোমায় বারণ করছি।
ভয় পাচ্ছ কেন? আমরা দুজন দুজনকে ভালোবেসে কি মহাপাপ করেছি যে এভাবে গুটিয়ে থাকতে হবে? যা করেছি তার জন্য আমি অন্তত অনুতপ্ত নই, প্রয়োজন হলে আবার তাই করব। আমি যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে?
না, আমি যাচ্ছি না।
তোমার এই বেপরোয়া মনোভাব আর হঠকারিতার জন্য একদিন তোমাকে অনুতাপ করতে হবে না, আর পাঁচজন তোমার আচরণকে অনুমোদন করছে না।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প লিও টলস্টয়ের রচনা অবলম্বনে অ্যানা ক্যারেনিনা। এই উপন্যাস 1873 থেকে 1877 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে 1878 সালে প্রথম সম্পূর্ণ বই আকারে মুদ্রিত হয়। শুনছেন অ্যানা ক্যারেনিনা।
All happy families are alike. Each unhappy family is unhappy in its own way. প্রত্যেক সুখী পরিবারের সুখের কারণগুলো এক রকমের হয়, কিন্তু প্রত্যেকটা অসুখী পরিবারের অসুখের কারণগুলো চিরকালই আলাদা আলাদা। স্টেপেন অবলংস্কি সরকারি বড় অফিসের অধিকর্তা, কিন্তু 20 থেকে 60 সবার কাছেই সে শুধুই স্টিভা। সে 34 বছরের সুদর্শন সমর্থ পুরুষ। স্ত্রী ডলি তার চেয়ে বয়সে বছরখানেকের ছোট। তার 5 সন্তানের জননী। এই বয়সেই তার শরীরে ভাঙন ধরেছে। তাদের 9 বছরের বিবাহিত জীবনে এর আগে এত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। 2 বছর ধরে বাচ্চাদের দেখভাল করত যে ফ্রেঞ্চ গভর্নেসটি, তার কালো চোখ আর তারুণ্যের দীপ্তিমাখা মন ভোলানো হাসির মোহ স্টিভা অগ্রাহ্য করতে পারেনি। ফলত যা ঘটে থাকে আর কি, সে কথা জানাজানি হওয়ায় 3 দিন হল ডলি তার সাথে বাক্যালাপ বন্ধ করেছে। প্রথম দিন তো স্টিভা নিজেই চেষ্টা করেছিল ডলিকে শান্ত করা, কিন্তু ডলি তার মুখদর্শন করতে চায়নি। বাড়ির পরিচারকেরা অবধি বিভিন্ন সময়ে স্টিভাকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু শেষ অবধি উপায়ন্তর না দেখে বোন অ্যানাকে সে চিঠি লিখে ডেকে পাঠিয়েছে।
কি ব্যাপার ম্যাট্রিওনা, কিছু বলবে?
আপনি অন্যায় করেছেন, প্লিজ এই কথাটা আপনি নিচে গিয়ে একবার শুধু স্বীকার করে নিন। বাড়িটা সবকিছু ওলট পালট হয়ে গেছে, বাচ্চাগুলোর দিকেও তাকাতে কষ্ট হয়, ওদের উপর একটু করুণা করুন। ম্যাডাম ডলিও নিজেকে ভীষণ কষ্ট দিচ্ছেন, আপনি তার কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করুন, বাকি কাজ ঈশ্বর করবেন।
ও তো আমার সঙ্গে দেখাই করছে না, তাও দেখছি। আচ্ছা তুমি এখন এসো।
ঈশ্বর মঙ্গলময়, তার কাছে প্রার্থনা করুন স্যার, সব আবার আগের মতো হয়ে যাবে।
শোনো, অ্যানাকে আনতে আমি স্টেশনে যাচ্ছি, সেই এসে যা করার করুক, আমার কোনো কথাই এখন ডলি শুনবে না।
ম্যাট্রিওনা চলে গেলে হতাশ স্টেপেন অবলংস্কি ধপ করে সোফায় বসে পড়ল। ওদিকে ডলি এই 3 দিনে প্রায় 12 খানেক বার নিজের আর বাচ্চাদের পোশাক গুছিয়েছে, আবার হাত গুটিয়ে বসে পড়েছে। নবছরের বিবাহিত জীবনের অভ্যেস কাটিয়ে ওঠা চারটিখানি কথা নয়।
উফ, কোথায় যাব? মায়ের কাছে? সেখানে তো প্রশ্নে আর সান্ত্বনায় অসহ্য হয়ে উঠবে জীবন। বাচ্চাদের দেখাশোনাও ঠিকমতো হবে না। কি যে করি, কিন্তু কিন্তু কিছু তো একটা করতেই হবে।
বোন অ্যানাকে আনতে রেল স্টেশনে গিয়ে স্টিভার দেখা হল কাউন্ট ভ্রনস্কির সাথে, কাউন্ট কিরিল ইভানোভিচ ভ্রনস্কির একমাত্র ছেলে। যখন সেনা রিক্রুটিংয়ের জন্য স্টিভা তিভেরে গিয়েছিল তখন আলাপ হয়েছিল। সাংঘাতিক ধনী, সুপুরুষ, যেমন সুশিক্ষিত তেমনি বুদ্ধিমান। স্টিভার মতে কাউন্ট ভ্রনস্কি পিটার্সবার্গের যুব সমাজের শ্রেষ্ঠ নিদর্শন। ভ্রনস্কির পরিবার বলতে শুধুই তার মা। খুব ছোট বয়সে সে বাবাকে হারায়। কার্পস অফ পেজেস থেকে শিক্ষা সমাপ্ত করার পর সে পিটার্সবার্গের সম্পদশালী সৈনিক সমাজের বৃত্তে তরুণ অফিসার হিসেবে ঢুকে পড়ে। বেলা ১১টা, যথেষ্ট ভিড় থাকা সত্ত্বেও দেখা হয়ে গেল ভ্রনস্কি আর স্টিভার। স্টিভা হাসি মুখে বলল,
বোন অ্যানাকে নিতে এসেছি। আর আপনি?
মাকে।
ও, আমার ভগ্নিপতিকে হয়তো আপনি চিনে থাকবেন, দুনিয়ায় সবাই তাকে চেনে, অ্যালেক্সেই আলেকসান্দ্রোভিচ কারেনিন।
ও হ্যাঁ, উনি তো সরকারি উচ্চ মন্ত্রণালয়ে আছেন।
হ্যাঁ,
শিক্ষিত আর ধর্মপ্রাণ মানুষ হিসেবে ওর খ্যাতি শুনেছি। ওনাকে দূর থেকে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে একেবারেই আমার ধাঁচের নন।
হ্যাঁ, ওই একটু রক্ষণশীল প্রকৃতির আর কি।
ট্রেন আসছে, পরিচারকবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভিড় বাড়ছে। সাথে আছে আরক্ষা বাহিনীর পুলিশ, রেল কর্মচারী আর কুলিদের অস্থির ছোটাছুটি। ভেড়ার চামড়ার খাটো কোট আর ফেল্টের নরম হাই বুট পরা মজুরেরা আঁকাবাঁকা রেললাইনগুলো দ্রুত ডিঙিয়ে যাচ্ছে। দূরের লাইনে শোনা গেল ট্রেনের হুইসল আর ইঞ্জিন চলার ভারী আওয়াজ। কয়েক মিনিট বাদেই কেঁপে উঠল প্ল্যাটফর্ম, ফোঁস ফোঁস শব্দ করে ঢুকল ইঞ্জিন। চটপটে এক কন্ডাক্টর তীক্ষ্ণ বাঁশি বাজিয়ে লাফিয়ে নেমে পড়ল কামরা থেকে। পেছনে অধীর যাত্রীদের মুখ, সবাই খুঁজে বেড়াচ্ছে তাদের কাছের জনকে। কন্ডাক্টরটি ভ্রনস্কিকে বলল,
কাউন্টেস ভ্রনস্কায়া এই কম্পার্টমেন্টেই আছেন, আসুন আসুন এদিকে আসুন। হ্যাঁ চলুন।
তাকে অনুসরণ করে নির্দিষ্ট কামরাটিতে ওঠার সময় সেই কামরা থেকেই নেমে আসা এক মহিলাকে পথ ছেড়ে দেওয়ার জন্য একটু সরে দাঁড়াতে হয় ভ্রনস্কিকে।
এক্সকিউজ মি।
ও শিওর।
এক নজর তাকালেই বোঝা যায় মহিলাটি অভিজাত। প্রথম দৃষ্টিতেই মুগ্ধ হয়ে গেল ভ্রনস্কি। তাকে আর একবার দেখার একটা তীব্র তাগিদে মুহূর্তের জন্য ঘুরে দাঁড়াল। দেখল মহিলাটিও তার দিকেই তাকিয়ে আছে। গাঢ় ধূসর ঝলমলে দুটি চোখে আশ্চর্য এক মন ভোলানো উজ্জ্বলতা। সারা অবয়ব জুড়ে যেন কি প্রাণবন্ত এক অস্তিত্ব। রক্তিম ঠোঁট দুটির ঈষৎ বঙ্কিম ভঙ্গিতে ধরা আছে এক তীব্র উচ্ছ্বাস, স্নিগ্ধ অথচ উজ্জ্বল। এই সামান্য দৃষ্টি বিনিময়ের মুহূর্তটা দুজনের কাছেই খুব মূল্যবান হয়ে উঠল। মায়ের দিকে ফিরল ভ্রনস্কি।
পথে কোনো কষ্ট হয়নি তোমার?
না না, ওই মেয়েটির স্বামী আমার পাশে ওকে বসিয়ে দিয়ে গিয়েছিল। ভারী মিষ্টি মেয়ে, ভালোই গল্প করতে করতে চলে এলাম।
তোমার গল্প মানে তো আমি, আমি ছাড়া তোমার তো গল্পের কোনো বিষয় নেই।
সে তো হবেই, ও ওর ছেলের গল্প করছিল আর আমি আমার ছেলের।
ইতিমধ্যে মহিলাটিকে ফিরে আসতে দেখে হাসি মুখে বৃদ্ধা জিজ্ঞেস করলেন,
কি হলো, ভাইকে পেলে না?
না, কোথাও দেখছি না।
ও,
যদি কিছু মনে না করেন, আপনি কি ম্যাডাম ক্যারেনিনা?
হ্যাঁ, গাড়িতে আসতে আসতে কিন্তু আপনার সব গল্প আমার শোনা হয়ে গেছে।
আপনার দাদা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনি বসুন, আমি এক্ষুনি দেখছি।
কামরা থেকে নেমে একটু এদিক ওদিক খুঁজেই ব্রনস্কি পেয়ে যায় স্টেফেনকে।
এই যে মিস্টার ওব্রনস্কি, এখানে।
হ্যাঁ।
স্টেফেনের দেখা পেয়ে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে অ্যানা একবার ব্রনস্কির দিকে তাকিয়েই জড়িয়ে ধরল দাদাকে। তারপর ব্রনস্কির মায়ের উদ্দেশ্যে বলল,
তাহলে গুড বাই কাউন্টেস ব্রনস্কায়া।
ছেলের জন্য মন খারাপ করো না, দেখবে ভালোই থাকবে।
অনেক ধন্যবাদ আপনাকে কাউন্টেস, আপনি থাকায় সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল।
দেখি মুখটা।
উজ্জ্বল মুখে নিজের গালটা কাউন্টেসের ঠোঁটের কাছে নামিয়ে আনে অ্যানা। অ্যানার নরম গালে একটা ছোট্ট চুম্বন করেন কাউন্টেস। একই রকম অম্লান হাসি মুখে অ্যানা হাত বাড়িয়ে দেয় ব্রনস্কির দিকে। অ্যানার সংকোচহীন করমর্দনের ভঙ্গিমায় ব্রনস্কির মনটা খুশিতে ভরে ওঠে। আর ঠিক এই সময়ই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনাটি।
কি হলো, এত চিৎকার কেন?
দেখি সরুন সরুন।
হ্যাঁ, দেখি দেখি দেখি
কি হয়েছে।
ও মাই গড,
কি সর্বনাশ! আরে ঝাঁপ দিতে গেল কেন?
হয়েছে বলুন তো।
কোনো মানে হয়? এরকম ক ঘন্টা ট্রেন সার্ভিস বন্ধ থাকবে কে জানে।
বাড়ি যাবো তো নাকি? কিভাবে যাবো এবার?
কি সাংঘাতিক!
কি হয়েছে?
মনে তো হয় নিজেই ঝাঁপ দিয়েছে একজন গার্ড, হয়তো মাতাল, নয়তো বা প্রচন্ড বরফের জন্য ট্রেনের এন্ট্রি বুঝতে ভুল করেছে, দুটুকরো হয়ে গেছে একেবারে। শুনলাম গার্ডটি নাকি বিরাট পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিলেন। ভেরি প্যাথেটিক। এইতো আমি এখানে। আরে কি মুশকিল, তুমি এখানে দাঁড়িয়ে পড়েছো?
ওই লোকটি।
হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, চলো এবার এখান থেকে।
কে কাঁচে? ওকে
মনে হচ্ছে ওনার স্ত্রী।
সেবা, এটা এটা খুবই অশুভ লক্ষণ। আমি
হা, তুমি কি সব বলছো, চলো তো, চলো তুমি এখান থেকে।
মায়ের হাত ধরে নামার সময় বিচলিত মানুষদের ছোটাছুটি দেখে ব্রনস্কি বুঝল কোথাও অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। যারা ট্রেন থেকে নেমেছিলেন তারাও কেউ কেউ ফিরে আসছেন।
কি হয়েছে ওদিকে, এত ভিড় কিসের? আমি একটু দেখে আসছি মা।
মাকে আবার কামরায় তুলে দিয়ে ব্যাপারটা বুঝে আসতে জনস্রোতে পা মেলালো ব্রনস্কি। দুর্ঘটনা স্থানে পৌঁছে সে আবার অ্যানাকে দেখতে পেল। অ্যানার উজ্জ্বল চোখ দুটো তখন ভিজে উঠেছে। অস্ফুটে সে একবার স্টিভার দিকে তাকিয়ে বলল,
এখানে তো কতজন রয়েছে স্টিভা, মহিলাটির জন্য কি আমরা কেউ কিছু করতে পারি না?
চকিতে অ্যানার চোখের ভাব লক্ষ্য করে ব্রনস্কি স্টিভার উদ্দেশ্যে বলল,
ম্যাডাম ক্যারেনিনা খুবই ভেঙে পড়েছেন দেখছি, খুবই স্বাভাবিক এই সুন্দর সকালে এইরকম ভয়াবহ একটা ঘটনা।
তারপর অ্যানাকে লক্ষ্য করে বলল,
আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি।
পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এখনই চলে যাওয়া যেত।
কাউন্ট ব্রনস্কি কোথায় গেলেন?
তা তো ঠিক বুঝতে পারছি না। ও, ওই তো আসছে।
ঠিক তখনই ব্রনস্কি ফিরে এলো মাকে নিয়ে।
শুনলাম নাকি আত্মহত্যা করেছেন ভদ্রলোক, চলুন যাওয়া যাক।
একসাথেই চুপচাপ এগোতে লাগল তারা। অ্যানা এখনো ঠিক স্বাভাবিক হতে পারেনি। বেরুনোর দরজার ঠিক মুখটাতেই স্টেশন মাস্টার ব্রনস্কিকে বললেন,
স্যার, আপনি একটু আগে আমার অ্যাসিস্ট্যান্টকে 200 রুবল দিয়েছেন, কাকে দিতে চান দয়া করে যদি বলতেন?
যিনি দুর্ঘটনায় মারা গেলেন তার স্ত্রীকে।
ও ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
অ্যানা কৃতজ্ঞ দৃষ্টিতে ব্রনস্কির দিকে তাকাল। এ দৃষ্টি প্রতিটি পুরুষ তার পছন্দের নারীর চোখে বারবার দেখতে চায়। ব্রনস্কি এর ব্যতিক্রম নয়। স্টিভার হাত ধরে ভিড়ের ভেতর দ্রুত পায়ে হারিয়ে গেল অ্যানা। সেদিকে তাকিয়ে ব্রনস্কির মনে হল যেন একটা রাজহাঁস তার ডানায় ভর করে হালকা ভঙ্গিতে ভেসে চলে গেল। স্টিভার গাড়ি অ্যানাকে নিয়ে ছুটতে শুরু করল। মুখটা ম্লান করে গাড়ির মধ্যে চুপচাপ বসেছিল অ্যানা। স্টিভা দেখল অ্যানার ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে, তাই দেখে বোনের পিঠে হাত রেখে সান্ত্বনার সুরে স্টিভা বলল,
উফ, খুবই বিচ্ছিরি ব্যাপারটা, হরিবুল। কি হয়েছে অ্যানা, তুমি এখনো সেই দুর্ঘটনাটার কথাই ভাবছ?
ঠিক কতটা কষ্ট পেলে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় স্টিভা?
আমি জানি না অ্যানা, এখন আমার কাছে তুমি এসে গেছো এটাই সবচেয়ে আনন্দের। তুমি নিজেও জানো না তোমার উপর কতটা ভরসা করি আমি।
কাউন্ট ব্রনস্কিকে তুমি অনেকদিন চেনো?
তা কম দিন নয়।
খুবই সহৃদয় মানুষ, তাই না?
ওই মহিলাটিকে যেভাবে সাহায্য করলেন তাতে তো তাই মনে হল। আচ্ছা, কিটিকে মনে আছে তোমার, ডলির বোন? বোধ হয় তার সঙ্গেই ওর বিয়েটা হচ্ছে।
তা বেশ, যাই হোক, তোমার চিঠি পেয়েই তো চলে এলাম আমি। কি হয়েছে একটু খুলে বলবে?
স্টিভা তার যা কিছু সমস্যা, বাড়ির পরিস্থিতি সব অ্যানাকে খুলে বলল।
9 বছরের ভালোবাসা দিয়ে কদিনের এই মোহকে ক্ষমা করা কি খুব কঠিন না?
অ্যানার কাছেও সমস্যাটা মোটেই সহজ মনে হচ্ছিল না। সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল,
এ কি, তুমি বাড়িতে নামবে না?
না, বেশ কদিন যাবৎ শুধু ঘুমের সময় হলে তখনই বাড়িতে যাই।
আর খাওয়া দাওয়া?
সবই বাইরে। তুমি যাও, ভিতরে যাও, আমি একবার অফিসে যাব।
অ্যানাকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় স্টিভা। অ্যানা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বাচ্চারা তাকে জড়িয়ে ধরল। অনেক দিন বাদে স্টিভার সংসারে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। মুখে না বললেও ডলি অ্যানার জন্য সব গুছিয়েই রেখেছিল, কারণ দোষ যদি কেউ করে থাকে সে তার স্বামী, অ্যানা তো নয়। তাছাড়া ডলি আর অ্যানার সম্পর্কটা মিষ্টি বন্ধুর মতোই।
ও গ্রিশা, কত বড় হয়ে গেছো! আরে তানিয়া, ও তো আমার সেরিওসার বয়সী, ভাস্যা কোথায়?
বাচ্চাদের খোঁজ নেওয়ার পর ডলিকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেল অ্যানা। এক ছেলের মা হয়েও অ্যানাকে যেন 20 বছরের তরুণী লাগছে, মুগ্ধ হয়ে গেল ডলি। ম্লান হেসে অ্যানাকে ভেতরে নিয়ে গেল সে। বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অ্যানা সরাসরি বলল ডলিকে,
ও আমায় সব বলেছে, কিন্তু তাও আমি তোমার মুখ থেকে সব শুনতে চাই।
অসহায় চোখ তুলে ডলি অ্যানার মুখের দিকে তাকাল। অকৃত্রিম সহানুভূতি আর ভালোবাসায় ভরা সে মুখ। ডলির শুকনো শীর্ণ হাতখানায় অ্যানা একটা চুমু খেল। ডলি ডুকরে কেঁদে উঠে বলতে শুরু করল,
কিছুদিন আগে পর্যন্ত বিশ্বাস করতাম ওর জীবনে আমি একমাত্র নারী। ৯ বছর এই বিশ্বাস নিয়ে বেঁচেছি আমি। ভাবতাম ওকে সন্দেহ করা অসম্ভব। ঠিক যখন আমি পুরোপুরি শান্তিতে সংসার করছি, ঠিক তখনই গভর্নেসকে লেখা ওর ওই প্রেমপত্র। ও কি সাংঘাতিক! তুমি ভাবতে পারছো না?
তোমার কষ্টটা বুঝতে পারছি ডলি। ও কিন্তু এখন ভীষণ অনুতপ্ত, তোমার জন্য আর বাচ্চাদের জন্য খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ও তোমাকে আঘাত দেওয়ার জন্য লজ্জিত। বারবার আমার কাছে একটাই দুঃখ করছিল যে তুমি ওকে কখনোই ক্ষমা করবে না।
কি করে ক্ষমা করব ওকে? অতীতে ওকে ভালোবাসতাম বলে? আর যে কোনো তরুণীর সৌন্দর্য ওর কাছে বেশি আকর্ষণীয় লাগবেই তো। আমার যৌবন সৌন্দর্য সব চলে গেছে। কে কে নিয়েছে সেগুলো? না, হ্যাঁ, নিয়েছে সে নিজে আর তার সন্তানরা। এত দিন সব পরিশ্রম করতাম আনন্দের সাথে, এখন বিরক্ত লাগে। সব শেষ হয়ে গেছে।
অ্যানার বলার মতো সত্যিই কিছু ছিল না। ডলির হাত দুটো আরো জোরে জড়িয়ে ধরে অ্যানা।
আমি ওকে ছোটবেলা থেকে দেখছি, ভীষণ আবেগী, তবে মনটা পরিষ্কার। বিয়ের আগে প্রথম প্রথম যখন তোমার কথা আমাকে বলতে যেত, একটুতেই দুচোখ জলে ভরে উঠত। প্রতিটি কথায় বলে উঠত, ডলি একটা আশ্চর্য মেয়ে। কত কবিতা বলতো তোমায় নিয়ে। আমার বিশ্বাস, তুমি যত ওর সঙ্গে সময় কাটিয়েছ, ততই ওর মনের অনেক উঁচুতে স্থান করে নিয়েছ, আর আজও তাই আছে। মনে হয় এই আসক্তিটা ছিল সাময়িক। এখন ওর বুকের ভিতরে শুধু পরিবার ভেঙে যাওয়ার ভয় চেপে বসেছে।
ভেঙেই তো গেছে। আমি চলেই যেতাম, শুধু বাচ্চাগুলোর জন্য আটকা পড়ে গেছি, কোনো পথ খুঁজে পাচ্ছি না। হয়তো আমায় নিয়ে ওরা দুজনে হাসি ঠাট্টা করে, তা হয়তো নয় ডলি।
আমি তোমার চেয়ে পৃথিবীটা বেশি ভালোভাবে চিনি। স্টিভার মতো মানুষ আবেগের বসে এ ধরনের ভুল করলেও করতে পারে, কিন্তু বাড়ি ঘর সংসার স্ত্রীকে এ ধরনের মানুষরা খুব পবিত্র মনে করে। বাইরের আর পরিবারের মাঝে একটা রেখা টেনে রাখে, যেটা বাইরের কেউ পেরিয়ে যেতে পারে না। তোমাদের ভিতর ভালোবাসা আছে, তাই তো দুজনেই কষ্ট পাচ্ছ। ঠান্ডা মাথায় কথাটা ভেবে দেখো, ওই গভর্নেসকে সত্যিকারের ভালোবাসলে স্টিভা তোমার আর বাচ্চাদের কথা ভেবে এত কষ্ট পেত না ডলি, ভেবে দেখো।
অ্যানা ডলির হাতে একটু চাপ দিল। এতক্ষণে ডলি চোখ তুলে চাইল, তারপর কাতর গলায় জিজ্ঞেস করল,
আমার জায়গায় তুমি থাকলে কি করতে? না,
আগের মতো একই হয়তো থাকতাম না, তবে ক্ষমা করে দিতাম। মনে করতাম ঘটনাটা কখনো ঘটেইনি।
কিন্তু ধরো আবার যদি অমন কিছু হয়?
আমার মনে হয় না তা হবে, কারণ অনুতাপের আগুনে পুড়ে সে শুদ্ধ হয়ে গেছে ডলি।
ডলির মন আগের চেয়ে অনেক শান্ত হয়েছে। অ্যানা স্টিভাকে একটা হ্যান্ড নোট লিখে জানিয়ে দিয়েছে যে সে বাড়িতেই সবার সাথে ডিনার করতে আসতে পারে, ডলির তাতে আপত্তি নেই। বহুদিন পর অবলনস্কি পরিবার একসাথে খেতে বসল। ডলিকে দেখে স্টিভা বুঝল বরফ পুরো না গললেও বাকিটা সে সামলে নিতে পারবে। ডিনারের ঠিক পরে পরেই ডলির ছোট বোন কিটি এল। অ্যানার সঙ্গে তার পরিচয় সামান্যই, তবু সমাজের উঁচু তলার কেতাদুরস্ত এই মহিলা যার প্রশংসা মুখে মুখে ঘোরে তাকে নিয়ে কিটির মনে সম্ভ্রম আর কৌতূহল তো ছিলই। তাছাড়া কিটিকে অ্যানা কি চোখে দেখবে তা নিয়ে একটু উত্তেজনা তো ছিলই কিটির মনে। তাই সে দুরু দুরু বুকে দিদির বাড়িতে এসে ঢোকে, কিন্তু অ্যানাকে দেখার পরমুহূর্তেই কিটির মন আনন্দে ভরে উঠল। সে ক্ষণিকেই বুঝতে পারল অ্যানা শৌখিন সমাজের আর পাঁচজন মহিলার মতো নয়, অহংকারী তো নয়, বরং উল্টো বেশ ভাব হয়ে গেল কিটির সাথে। বলা ভালো, অল্প বয়সী মেয়েরা যেমন বয়সে বড় বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে যায়, অ্যানার সাথেও কিটির তাই ঘটল। এর মাঝে ডলি ঘরে গেলে অ্যানা স্টিভাকে ইশারা করে।
স্টিভা, যাও যাও, ডলি ভিতরে গেছে, ঈশ্বর তোমার সহায় হন।
থ্যাংক ইউ।
স্টিভা ঘরে চলে যায়। বাচ্চাদের আর কিটির সাথে গল্প করতে থাকে অ্যানা।
আসছে সপ্তাহের বল ডান্সে আপনি আসবেন তো? আপনি এলে আমি খুব খুশি হব। এমনিতেই আপনাকে এত সুন্দর দেখতে, বল ডান্সের আসর আপনাকে কেমন লাগে আমার দেখার খুব ইচ্ছে। আচ্ছা, পিটার্সবার্গে নাকি হামেশা এরকম পার্টিতে যেতে হয় আপনাদের?
তা হয়, তবে আমার ভালো লাগে না। এই বল ডান্সে যদি যেতেই হয় তবে শুধু তোমার ভালো লাগবে ভেবেই যাব। দিনটা তোমার কাছে খুব বিশেষ বলে মনে হচ্ছে, ঠিক বলছি?
কি করে বুঝলেন?
তোমার বয়সটা বড় সুন্দর কিটি, পেরিয়ে এসেছি তো। তাছাড়া স্টিভা আমায় সব জানিয়েছে, ব্রনস্কির সাথে রেল স্টেশনে দেখা হয়েছিল, চমৎকার মানুষ।
ও স্টেশনে গিয়েছিল বুঝি?
তারপর অ্যানা মাকে স্টেশনে আনতে যাওয়া থেকে শুরু করে সারাক্ষণ ব্রনস্কির মা ছেলের কি কি বীরত্বের গল্প শুনিয়েছেন সব বলে গেল। স্টেশনের ওই সদ্য বিধবাকে 200 রুবল দেওয়ার কথাটাও বাদ দিল না। হঠাৎ অ্যানার মনে হল, ঈশ্বরকে ধন্যবাদ, স্টিভা আর ডলি অনেকক্ষণ এক ঘরে রয়েছে। বাচ্চারা দুষ্টুমি করছিল, ম্যাট্রিয়নাকে দেখে ওদের শোবার ঘরে নিয়ে যেতে বলতেই ডলি ঘর থেকে বেরিয়ে এল। অ্যানা ডলির মুখের ভাবটা বোঝার চেষ্টা করল, কিছুই বোঝা গেল না। ডলি বেশ জোরের সাথেই বলল,
আজ বেশ শীত পড়েছে, নিচের ঘরে তোমার শোয়ার ব্যবস্থা করছি অ্যানা, নিচে গরম বেশি, ওপরে তোমার ঠান্ডা লাগতে পারে।
কি নিয়ে কথা হচ্ছে?
ঘর থেকে বেরিয়ে এল স্টেপান। তার গলার স্বর আর হাবভাব দেখে অ্যানা আর কিটি দুজনেই বুঝল মিটমাট একটা হয়েছে।
অ্যানাকে নিচের ঘরে থাকতে বলছি, শুধু পর্দাগুলো টাঙাতে হবে, সেটা তো আবার আমি ছাড়া কেউ পারবে না।
আরে ব্যস্ত হচ্ছ কেন? আমি যেখানেই হোক শুলেই ঘুমিয়ে পড়তে পারি।
না না ডলি, তুমি দাঁড়াও, পর্দাগুলো বরং আমি গিয়ে দেখছি।
থাক, তুমি তো চাকরকে হুকুম দিয়ে নিজে ফাঁকতালে কেটে পড়বে, আর ও সব জট পাকিয়ে দাঁড়িয়ে থাকবে।
আচ্ছা, তুমি আমাকে এত তাচ্ছিল্য করো কেন বলো তো?
ধুর, তুমি থামো তো।
অ্যানার আর বুঝতে বাকি রইল না স্বামী স্ত্রী আবার পুরনো ছন্দে ফিরছে। অ্যানা ভীষণ খুশি হল, ডলিকে জড়িয়ে ধরল সে। রাত 9:30 কি 10টার দিকে ড্রয়িং রুমে হালকা হাসি ঠাট্টা চলছিল। হঠাৎ ছেলের জন্য মন কেমন করে ওঠে অ্যানার। এই সময় সে ছেলেকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। কথাটা মনে পড়তেই বাড়ির পুরনো অ্যালবামে ছেলের ছবি দেখতে উঠে পড়ে অ্যানা। তখনই ডোর বেলটা বেজে ওঠে। চাপরাশি এসে বলে কাউন্ট ব্রনস্কি এসেছেন। দারোয়ান দরজা খুলে দিতেই সিঁড়ির মুখে দেখা হয়ে যায় ব্রনস্কির সাথে অ্যানার। ব্রনস্কিকে দেখা মাত্রই অ্যানার বুকের ভেতরটা কোনো এক বিচিত্র অনুভূতিতে তোলপাড় করে ওঠে। ব্রনস্কির দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মুগ্ধতা আর আকুলতা। অ্যানা ঝট করে দেওয়ালের পেছনে সরিয়ে নেয় নিজেকে। তার বুক অজানা কারণে দ্রুত ওঠানামা করতে থাকে। আড়াল থেকেই সে শুনতে পেল স্টিভার সঙ্গে ব্রনস্কির কিছু কথা হল। তারপর দরজা থেকেই ব্রনস্কি বিদায় নিল।
এক বিশিষ্ট অতিথিকে কাল ডিনারের পার্টি দেওয়া হবে, সেটাই জানাতে এসেছিল। এত ডাকলাম তবু ভিতরে এলো না, ভারী অদ্ভুত।
ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল স্টিভা। ওদিকে দরজার ওপাশে অ্যানারও মনে হচ্ছিল একই কথা, সত্যি ভারী অদ্ভুত। ব্রনস্কিকে দেখা মাত্র তার মনে এই বিচিত্র অনুভূতির কারণ কি? আজ কিটির জীবনে একটা বিশেষ দিন। আজকের এই বল ডান্সের আসরে মস্কোর নামজাদা সব অভিজাতরা উপস্থিত আছেন। আজই সকলের সামনে ব্রনস্কি হয়তো তাকে বিয়ের প্রস্তাব দেবে। আলো ঝলমলে ফুলে ফুলে সাজানো সিঁড়িটা দিয়ে যখন কিটি উঠছিল, তখন নিজেকে বেশ আত্মবিশ্বাসী লাগছিল তার। অর্কেস্ট্রার হালকা সুরে সারা বলরুম ভেসে যাচ্ছে। গোলাপি অন্তর্বাসের ওপর সূক্ষ্ম জালিকাটা রেশমি গাউন পরে কিটি যখন বলরুমে গিয়ে দাঁড়াল, তখন অনেকেই মুগ্ধ চোখে তাকে দেখল। কিটির উজ্জ্বল চোখে তখন উচ্ছ্বাস ঝরে পড়ছে। সারা বলরুমের দিকে চোখ বুলিয়ে কিটি বেশ কিছুটা দূরে ব্রনস্কিকে দেখতে পেল, কিন্তু পাশে ওকে কালো মখমলের পোশাকে অ্যানার রূপ যেন চোখ ঝলসে দিচ্ছে। কিছুক্ষণ চোখের পলক পড়ল না কিটির। একটু ধাতস্থ হয়ে সেদিকে এগোতেই মস্কোর সেরা ডান্স কোরিওগ্রাফার এলোরুস্কা কোরসানস্কি হাত বাড়িয়ে নাচের জন্য আমন্ত্রণ জানাল কিটিকে। সম্মতির জন্য অপেক্ষা না করেই সে কিটির সরু কোমর জড়িয়ে ধরল। নিরুপায় হয়ে নাচের তালে পা মেলাল কিটি।
আপনার সঙ্গে নাচতে পারা সত্যিই বেশ আনন্দের।
ও, থ্যাংক ইউ।
ওয়েলকাম।
করসানস্কির কাঁধের পাশ দিয়ে কিটির চোখ বারবার চলে যাচ্ছিল অ্যানার দিকে। কি অপরূপ লাগছে তাকে! অ্যানার রাজহাঁসের মতো গলায় একছড়া মুক্তোর মালা পরা, তার শ্বেত পাথরের মতো কাঁধ, নিটোল হাত, সবকিছুই যেন শিল্পীর হাতে খোদাই করা নিখুঁত ভাস্কর্যের মতো সুন্দর। এই প্রথম কিটি বুঝল অ্যানার সৌন্দর্য তার পোশাকের ওপর নির্ভরশীল নয়। অন্যমনস্ক কিটিকে করসানস্কি বলল,
আপনি কি কোথাও যেতে চান?
হ্যাঁ, ম্যাডাম ক্যারেনিনার কাছে, ওখানে নিয়ে চলুন।
যা আপনি বলবেন।
ধীরে ধীরে গতি কমিয়ে নাচের ছন্দে পা মিলিয়ে মিলিয়ে কিটিকে নিয়ে হলের বাঁদিকের কোণের জমায়েতটার কাছে সরে যেতে থাকে করসানস্কি। সেখানে পৌঁছে নাচ থামিয়ে সে অ্যানাকে অভিবাদন করে।
অ্যানা আর্কাডিয়েভনা ক্যারেনিনা, আসুন, ওয়ালসে আপনাকে স্বাগত।
মাফ করবেন, আমাকে বাদ দিন, আমি পারতপক্ষে নাচে অংশ নিই না।
কি বলছেন ম্যাডাম, আপনি নাচে অংশ না নিলে আজকের এই এত আয়োজন অসম্পূর্ণ থেকে যাবে যে।
ঠিক সেই মুহূর্তে কিটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অ্যানার দিকে এগিয়ে গেল ব্রনস্কি।
ম্যাডাম অ্যানা, যদি সম্ভব হয় তাহলে আমার সাথে ওয়ালসে যোগ দিতে পারেন।
কিন্তু ব্রনস্কির আমন্ত্রণ উপেক্ষা করে করসানস্কির কাঁধে হাত রাখল অ্যানা। কিটি বেশ অবাকই হল, ব্রনস্কিকে উপেক্ষা করার কি কারণ থাকতে পারে তা ঠিক বুঝে উঠতে পারে না কিটি। অ্যানা আর করসানস্কিকে নাচতে দেখে অগত্যা ব্রনস্কি কিটিকে নাচের আমন্ত্রণ জানাল। নাচতে নাচতে কিটি অনুভব করল যে প্রগাঢ় আন্তরিকতা সে ব্রনস্কির কাছ থেকে আশা করেছিল তা সে পাচ্ছে না। কিটির ক্ষীণ কোমর জড়িয়ে ধরলেও ব্রনস্কির আচরণে প্রেমের ভাষা খুঁজে পেল না কিটি। কিটির ক্লান্ত লাগতে থাকে। কি একটা দুর্ভেদ্য কুয়াশার মেঘ তার চিন্তাকে যেন আচ্ছন্ন করে ফেলে। ওয়ালজ নাচের রাউন্ড শেষ হলে বিষণ্ন চিন্তান্বিত কিটি পাশের ছোট বৈঠকখানায় গিয়ে একটা চেয়ারে বসে পড়ে।
আমি যা ভাবছি তা ঠিক নয়, এই হতেই পারে না। কাউন্ট ফ্রন্সকিকে তবে ম্যাডাম অ্যানাকে? না না, এ অসম্ভব। এরপর মাজুরকা ডান্স আছে, আমি নিশ্চিত সেখানেই ব্রনস্কি আমাকে প্রপোজাল দেবেন, আর আমাদের ভবিষ্যৎ স্থির হয়ে যাবে তখনই।
কিটি যখন ঘোরের মধ্যে এইসব ভেবে চলেছে, ততক্ষণে বল রুমে মাজুরকা শুরু হয়ে গেছে। পোলিশ ফোক ডান্সের এই মাজুরকা ফর্মের আবেদন প্রেমিক প্রেমিকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এবার আর ব্রনস্কির আমন্ত্রণ উপেক্ষা করেনি না। বিধ্বস্ত কিটিকে একা বসে থাকতে দেখে কাউন্টেস নর্ডস্টন একটু বাঁকা ভঙ্গিতে বলে ওঠেন,
কিটি, মাজুরকা নাচছ না তুমি, এ আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার সামনেই কাউন্ট ব্রনস্কি ম্যাডাম অ্যানাকে নাচের জন্য ডাকলেন, আর তুমি এখানে বসে রয়েছ, এ আবার কি?
ওতে আমার কিছু এসে যায় না।
সে বুঝলাম, তা বলে তোমার বসে থাকা কি মানায়? এই যে স্যার করজনস্কি, আমাকে ছুটি দিন তো, আপনি কিটির সাথে মাজুরকায় অংশ নিন।
ওহ, উইথ প্লেজার, আসুন ম্যাডাম।
কিটি চুপচাপ করসানস্কির হাত ধরে বল রুমে গেল। গিয়েই তার চোখ আটকে গেল অ্যানা আর ব্রনস্কির দিকে। তারা দুজন এমনভাবে নাচছে যেন বলরুমে তারা দুজন ছাড়া আর কেউ নেই। অ্যানার অপরূপ সুন্দর মুখমণ্ডলে গর্বের হাসি, আর ব্রনস্কির মুখে দৃঢ়তার পরিবর্তে ফুটে উঠেছে বিমুগ্ধ বর্ষতা আর আত্মসমর্পণের অভিব্যক্তি। সারা পৃথিবী যেন দুলে উঠল কিটির চোখের সামনে। বারবার ছন্দপতন হতে লাগল তার। ব্রনস্কির সাথে তার সম্পর্কটাকে নিশ্চিত ধরে নিয়েই মাত্র কয়েকদিন আগে সে দাদার ছোটবেলার বন্ধু কনস্ট্যান্টিন লেভিনকে প্রত্যাখ্যান করেছে। মাথা ঘুরতে লাগল কিটির। করসানস্কি বলল,
ম্যাডাম আপনি কি অসুস্থ বোধ করছেন?
হ্যাঁ একটু।
হতাশা আর বিস্ময়ে কিটির চোখ মুখ এত বদলে গেছে যে এখন তাকে দেখে আর বল ডান্সের শুরুর সময়কার প্রিন্সেস বলে মনেই হচ্ছে না। করসানস্কির হাত থেকে রেহাই নিয়ে সে অ্যানা আর ব্রনস্কির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পোল্যান্ডের উদ্দাম নাচ মাজুরকার বিজাতীয় নেশা, নাকি অন্য কোনো নেশায় দুজন বিভোর হয়ে নেচে চলেছে? মনের ভেতর উত্তর হাতড়ে চলে কিটি। সে একা নয়, এখন উপস্থিত বহু মানুষই অ্যানা আর ব্রনস্কিকে মুগ্ধ চোখে দেখছে। অনেকক্ষণ পর হঠাৎই অ্যানার চোখ পড়ে কিটির দিকে। মুহূর্তে সে যেন হারানো সম্বিত ফিরে পায়। ব্রনস্কির হাত ছাড়িয়ে সে সোজা হয়ে কিটির সামনে দাঁড়ায়। কিটির চোখে ফুটে ওঠা যন্ত্রণা লক্ষ্য করে অ্যানা।
ও কিটি, আমি খুবই দুঃখিত, আমি এবার যাব।
আপনি ডিনারে থাকবেন না?
না, এই একটা সন্ধ্যাতেই আমি এতটা নেচেছি যে পিটার্সবার্গে সারা শীতকাল জুড়ে সব নাচ যোগ করলেও তা হবে না। আসলে পিটার্সবার্গে ফিরে যাওয়ার আগে আমার একটু বিশ্রাম দরকার।
বেশ,
সত্যি কাল চলে যাচ্ছেন নাকি?
হ্যাঁ, সেরকমই ভেবেছি। আসলে যে কাজে এসেছিলাম তা শেষ, আর থেকে কি লাভ?
এই কথা বলার সময় অ্যানার মৃদু হাসি আর উজ্জ্বল চোখের অদম্য ঝলক যেন আগুন ধরিয়ে দিল ব্রনস্কির শরীরে। কিটির কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর কনস্ট্যান্টিন লেভিন মস্কো থেকে তার গ্রামের বাড়িতে ফিরে যায়। সে কিটির দাদা প্রিন্স শ্রেবাজকির বন্ধু, পক্রবক্সিতে প্রচুর জমিজমার মালিক, কমিউনাল ভাবধারায় বিশ্বাসী। ফিরতি পথে পুরো রাস্তাটা সে নিজের প্রতি অসন্তোষ, একটা অস্পষ্ট লজ্জাজনক অনুভূতি আর নিবিড় হতাশা অনুভব করেছে। সে নিজেকে বুঝিয়েছে জীবনে বিয়ের আশা সে ত্যাগ করবে, আর নিজের যেটুকু আছে সেটুকুকে কখনোই সে ছোট করে দেখবে না। তার জীবন সুন্দর, এই জীবন থেকেই সে সুখ খুঁজে নেবে। সন্ধ্যা নেমেছে, তার বাড়ির সামনে বরফ ঢাকা ছোট্ট চতুষ্কোণ অঞ্চলটাতে জানলাগুলো থেকে আসা নরম আলো ছড়িয়ে পড়েছিল। লেভিনের ধাত্রী বৃদ্ধা অগ্যাথা মিখাইলভনা এখন বাড়ির দেখভাল করে। বাড়িতে পা রাখতেই এক মুখ হাসি নিয়ে তিনি বললেন,
আপনি বেশ তাড়াতাড়ি ফিরে এসেছেন স্যার, ভালোই হয়েছে, আমাদের পাওয়া বাচ্চা দিয়েছে, চলুন একবার দেখে আসবেন। দাঁড়ান, আমি এক্ষুনি লণ্ঠন নিয়ে আসছি।
পাওয়াকে আমি এক্সিবিশন থেকে কিনে এনেছিলাম, আমার সবচেয়ে ভালো গরু, চলো যাওয়া যাক।
চলুন।
আসলে কি জানো অগাথা, আমি ক্লান্ত হয়ে উঠেছিলাম। বন্ধুদের সঙ্গ ভালো, কিন্তু বাড়ির মতো জায়গা আর হয় না।
ঠিকই তো।
বাতাসে ভেসে বেড়ানো তুষারের মধ্য দিয়ে বাড়ির পেছনের গোয়াল ঘরে ঢুকে পড়ল লেভিন। এটা তার সবচেয়ে দামি গরুগুলো রাখার জায়গা, অন্যান্য গরু আর ঘোড়াগুলো থাকার জায়গা খানিকটা দূরে। বাছুরটা মায়ের পেটে নাক গুঁজে ছোট্ট লেজটা দ্রুত নাড়ছিল। লেভিন তাকে কোলে তুলে নিল।
আলোটা একটু কাছে আনো তো অগাথা।
এইতো।
বাহ, ঠিক মায়ের মতোই দেখতে হয়েছে, দারুণ সুন্দর।
ও স্যার, দরকারি কথাটা বলতেই ভুলে গেছি।
কি কথা?
আপনি শস্য শুকোনোর যে যন্ত্রটা গত মাসে বানিয়েছিলেন সেটা খারাপ হয়ে গেছে, বেইলিফ এ ব্যাপারে আপনাকে খুঁজছিল।
যন্ত্র খারাপ হওয়ার খবরে লেভিন বেশ বিরক্ত হল। বাছুরটাকে মায়ের কাছে নামিয়ে দিতে দিতে সে বলল,
আমি ওটা ব্যবহারের সময় যে সতর্কতাগুলো নিতে বলেছিলাম বেইলিফ নির্ঘাত সেগুলো মানেনি। এরা হাজার গুণ পরিশ্রম করবে কিন্তু আধুনিকতাকে কিছুতেই আপন করবে না। চলো বেরোই এখান থেকে, বেইলিফের সঙ্গে একবার কথা বলতে হবে।
চলুন স্যার।
কর্মচারীদের সঙ্গে এস্টেটের বিষয়ে আলোচনা করতে করতে লেভিন ধীরে ধীরে বিষণ্নতা হতাশা ভুলে গেল। কিছুক্ষণ যেতে না যেতেই তার মনে হতে লাগল, ভালো থাকার সবচেয়ে ভালো পথটা অন্যের ভালো করার মধ্যে লুকিয়ে আছে। কৃষিকাজের উন্নয়নের ওপর সে প্রবন্ধ লিখবে বলে মনস্থির করল। বল ডান্সের পরদিন ভোরবেলা অ্যানা তার স্বামীকে তার করে জানিয়ে দিয়েছিল সে সেদিনই রওনা দিচ্ছে। কিটি নাকি অসুস্থ, তাই আজ ডিনারে আসতে পারবে না বলে খবর পাঠিয়েছে। নিজস্ব অভিজ্ঞতা থেকে ডলি বুঝতে পারছিল অ্যানা একটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে, এবং এই অস্থিরতা বিনা কারণে আসে না।
আমি কি বাস্তবকে ভয় পাচ্ছি? অফিসার ব্রনস্কির সাথে তো আমার মাত্র দুদিনের আলাপ,
তবু তার কথাই সারাক্ষণ মনে পড়ছে। কেন?
অ্যানার চোখের পাতা ভিজে উঠল। স্নায়বিক উত্তেজনায় হাত আর পায়ের আঙুলগুলো বারবার কেঁপে উঠছিল। ডলি ঘরে ঢুকতেই অ্যানার কান পর্যন্ত লাল হয়ে উঠল। ডলি অবাক হয়ে জিজ্ঞেস করল,
তোমাকে আজ কেমন অদ্ভুত লাগছে অ্যানা, কিছু একটা হয়েছে তোমার, কি হয়েছে আমায় বলা যায় না? আচ্ছা তুমি কি জানো কিটি কেন ডিনারে আসেনি?
না,
নাচের আসরটা আনন্দের বদলে ওর কাছে যন্ত্রণার করে তুলেছিলাম আমি, কিন্তু কিন্তু দোষটা আমার নয়, বিশ্বাস করো, কিংবা ধরো যদি দোষ থেকেও থাকে সেটা খুবই সামান্য, খুবই সামান্য।
কথাটা বলার সময় অ্যানা খেয়াল করল তার মন যেন নাচের মুহূর্তগুলোর সুমধুর স্মৃতিতে আবেগপূর্ণ হয়ে উঠছে। ব্রনস্কির কথা মনে পড়লেই কেন তার মন এত তোলপাড় করে উঠছে, কেনই বা সে ব্রনস্কিকে এড়াতেই এত তাড়াতাড়ি পিটার্সবার্গে ফিরে যেতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছে না। নিজের মানসিক অবস্থায় নিজের প্রতি শঙ্কিত হয়ে উঠছে অ্যানা। ডলি স্থির দৃষ্টিতে তাকাল অ্যানার দিকে।
স্টিভা বলছিল তুমি যখন ব্রনস্কির সাথে মাজুরকা নেচেছিলে তখন সবাই তোমাদের নাকি মুগ্ধ হয়ে দেখছিল। ঘটনাটা কেমন যেন অদ্ভুতভাবে ঘটে গেল ডলি, তুমি কল্পনাও করতে পারবে না, নিজের অনিচ্ছা সত্ত্বেও আমি ঠিক জানি এই ব্যাপারটা সবাই ভুলে যাবে, আর আর কিটিও তখন আমায় আর ঘৃণা করবে না, তাই না ডলি?
সত্যি বলতে কি আমি ব্রনস্কির সাথে কিটির বিয়ের ব্যাপারে উৎসাহী নই। ব্রনস্কি যদি একদিনের জন্য তোমার প্রেমে পড়ে থাকে তবে এ বিয়ে না হওয়াই ভালো।
না না, সেটা চূড়ান্ত খারাপ হবে। ইস, নিজের ওপর রাগ হচ্ছে আমার, কি মিষ্টি মেয়ে কিটি, যাকে এত ভালোবাসতাম তাকেই শত্রু বানিয়ে ফিরে যাচ্ছি। ইস, খুব বোকা আমি, তাই না?
তুমি আমার জন্য যা করেছ তা কোনো দিনও ভুলব না না, আমরা সবাই তোমায় খুব খুব ভালোবাসি আর চিরদিন তাই বাসব, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
অ্যানা চোখের জল প্রাণপণে চেপে ডলির গালে একটা চুমু খায়। রাতে ট্রেনে চেপে পরিচারিকা আনুষ্কার সাথে অ্যানা পিটার্সবার্গের দিকে যাত্রা শুরু করল। শুরুর দিকে বেশ নিশ্চিন্ত লাগছিল তার। অবশেষে সে তার স্বামী অ্যালেক্সেই আর ছেলে সেরিওজার কাছে ফিরে যাচ্ছে। একটা বই খুলে পড়তে শুরু করল অ্যানা। কিছুক্ষণ পর শুরু হল তুষার ঝড়। অ্যানার বাঁদিকের জানলার শার্শিতে আছড়ে পড়া তুষারের আঘাত, গার্ডের অবিরাম আসা যাওয়া তার মনকে বিক্ষিপ্ত করে তুলল। বইটা কোলের ওপর ফেলে রেখে অ্যানা চোখ বুঝল। হঠাৎ তার বন্ধ চোখে ফুটে উঠল গত রাতের টুকরো টুকরো ছবি। সে আর ব্রনস্কি নাচছে, ব্রনস্কির চোখে সেই প্রশংসার দৃষ্টি, আত্মসমর্পণের অভিব্যক্তি, ব্রনস্কির স্পর্শ, সব সবকিছু। অ্যানার সন্দেহ হল ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে, না স্থানুর মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না, চারপাশটা অপরিচিত লাগছে। অ্যানা বুঝতে পারল সে বিকারগ্রস্ত হয়ে পড়ছে, তবু একটা প্রচণ্ড শক্তি যেন তাকে এই নিষিদ্ধ অনুভূতির দিকেই ঠেলে দিচ্ছে যা সে প্রতিহত করতে পারছে না, নাকি সে আদৌ প্রতিহত করতে চায় না। অন্তরের গভীরে ডুব দিল অ্যানা।
ঝোড়ো বাতাস আর তুষারের মধ্যে একটা তীক্ষ্ণ ধাতব আওয়াজ যেন টুকরো টুকরো করে দিল চারপাশের অন্ধকারকে। ট্রেন দাঁড়িয়েছে। অনুষ্কা ঝিমোচ্ছিল। অ্যানাকে উঠতে দেখে সে ব্যস্তভাবে জিজ্ঞেস করল,
আপনি কি বাইরে যাচ্ছেন ম্যাডাম?
হ্যাঁ, একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই, এখানে খুব গরম লাগছে।
আচ্ছা।
দরজা খুলে প্ল্যাটফর্মে নামে অ্যানা। প্রচণ্ড বেগে বাতাস বইছে, তার মধ্যে অদ্ভুত শান্ত এই প্ল্যাটফর্ম, চারপাশ বরফে ঢাকা। আরো কয়েকজন নেমেছে প্ল্যাটফর্মে, গার্ড আর কয়েকজনের অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসছে বাতাসের ভেতর দিয়ে। হঠাৎই একটা কণ্ঠস্বর শুনে অ্যানার বুকে হাতুড়ির ঘা পড়তে লাগল। কণ্ঠস্বরের অধিকারী ব্যক্তিটি এগিয়ে এলো তার দিকে। এই অন্ধকারেও তার চোখ মুখের অভিব্যক্তি পরিষ্কার দেখতে পেল অ্যানা, সেই শ্রদ্ধা ভরা পরম আনন্দের দৃষ্টি। সে আর কেউ নয়, ব্রনস্কি। গত কয়েকদিনে সে একাধিকবার এই দৃষ্টি দেখেছে। মুহূর্তে একটা খুশির অহংকার অনুভব করল অ্যানা। সে ব্রনস্কিকে প্রশ্ন করল,
আপনিও এই ট্রেনে যাচ্ছেন? আমি জানতাম না, কোথায় যাচ্ছেন?
তোমার কাছে এসেছি, আমি জানতাম তুমি এই ট্রেনে থাকবে। আমি আমি সামলে রাখতে পারিনি নিজেকে, তাই।
সেই মুহূর্তে ট্রেনের কর্কশ হুইসেলটা শোনা যায়। যুক্তির বিচারে অন্যায় হলেও অ্যানার মন যা শুনতে চায় ব্রনস্কির মুখ থেকে তাই যেন সে শুনতে পেল। ভদ্রতা আর দৃঢ়তার সাথে ব্রনস্কি আবার বলল,
আমার কথায় যদি অপমানিত বোধ করে থাকো তাহলে আমি ক্ষমা চাইছি।
আপনারও কথা বলা উচিত হয়নি, আপনি আপনি ভুলে যান আমায়, আমিও ভুলে যাব।
আই চুজ ইউ অ্যান্ড আই ডু নট রিগ্রেট ইট। তোমার কোনো কথাই আমি কোনো দিন ভুলতে পারবো না।
চুপ করুন আপনি, প্লিজ
অ্যানা।
কণ্ঠস্বরে যতটা রূঢ়তা ফুটিয়ে তুলতে চেয়েছিল অ্যানা তার কিছুই পারল না। ধীরে ধীরে হিমশীতল হাতলটা আঁকড়ে ধরে ট্রেনের দরজায় উঠে পড়ে সে। এই সংক্ষিপ্ত বাক্য বিনিময় যেন অনেকটা কাছাকাছি টেনে এনেছে দুজনকেই। ভয় পেলেও ঘটনাটা নিবিড় সুখে ভরিয়ে দিল অ্যানাকে। কয়েক মুহূর্ত পরে কামরায় ঢুকে নিজের আসনে বসে পড়ে সে। একটা চাপা উত্তেজনা তাকে সারা রাত জাগিয়ে রাখল। ভোরের দিকে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল অ্যানা। ট্রেন থামল পিটার্সবার্গে। ধড়মড় করে উঠে পড়ল সে। প্ল্যাটফর্মে নেমেই তার চোখে পড়ল স্বামী অ্যালেক্সেই অ্যালেকজান্ড্রোভিচ ক্যারেনিনের চিরাচরিত কর্তৃত্ব ব্যঞ্জক মুক্তা। একটা হতাশা আর বিরক্তিতে অ্যানার মন তিক্ত হয়ে উঠল। অ্যানাকে আর একবার দেখার জন্য ব্রনস্কি উৎসুক হয়েছিল। সে দেখল অ্যানা যার সাথে সংযতভাবে কথা বলছে সেই মধ্যবয়স্ক ব্যক্তির গোলাকার টুপি পরা মুখ, ঈষৎ বেঁকে ওঠা পিঠ আর ঠোঁটে একটা বিদ্রুপাত্মক হাসি। ব্রনস্কি মনে মনে স্থির সিদ্ধান্তে এল, এই অ্যালেক্সেই ক্যারেনিন, অ্যানার স্বামী। অ্যানার কাছে এসে সে যেন ইচ্ছে করেই বলল,
রাতে ঘুম হয়েছিল ম্যাডাম?
ও আপনি? হ্যাঁ, চমৎকার। অ্যালেক্সি, ইনি কাউন্ট ব্রনস্কি, এর মায়ের সাথেই মস্কো গিয়েছিলাম আমি।
অ্যানা অস্বস্তি নিয়ে যা বলল তাতে অ্যালেক্সেই এর কিছু ভাবান্তর হল বলে মনে হল না। স্পষ্টতই
তার মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল। বাহ, ভালোই তো, গেলে মায়ের সাথে আর ফিরলে ছেলের সাথে। অ্যানা ক্লান্ত চোখে তাকালো ভ্রনস্কির দিকে। ভ্রনস্কি হাত বাড়িয়ে দিল অ্যালেক্সেইর দিকে। দুজনে করমর্দন করল।
আশা করি ছুটির দিনে আপনাদের বাড়িতে মাঝে মধ্যে গেলে আপনি অখুশি হবেন না স্যার ক্যারোলিন, তাই না?
সোমবার আসবেন, আমরা সাধারণত ওই দিন বাড়িতেই থাকি। চলি। খুব ঠান্ডা গলায় অ্যালেক্সি প্রায় খারিজ করে দিলেন ভ্রনস্কিকে। অ্যানার হাত ধরে হাঁটা শুরু করে তিনি বুঝিয়ে দিলেন তাদের দুজনের ভেতর তৃতীয় পক্ষের উপস্থিতি তিনি চান না। ভ্রনস্কি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অ্যানাকে যে সে মনের কথা জানাতে পেরেছে তাতেই সে আনন্দিত। বাড়ি ফিরেই মাকে দেখে ছুটে এলো সেরিওজা। অ্যানার মনের বিরক্তির ভাবটা চলে গেল, সে জড়িয়ে ধরল ছেলেকে।
আমার বাবা, আমার সোনা, তুমি পৃথিবীর সব থেকে ভালো বেবি।
আমার জন্য কি এনেছো মাম্মা?
অনেক কিছু, তোমার ভাই বোনেরা তোমার জন্য পাঠিয়েছে। চলো আমরা উপরে গিয়ে ঘরে বসে সব দেখব, চলো।
অ্যালেক্সেই অ্যানাকে নামিয়ে দিয়েই মন্ত্রকের বৈঠকে যোগ দিতে গেছেন। সারাদিনে থেকে থেকেই অ্যানার মনে হতে লাগল ভ্রনস্কির সাথে তার সাক্ষাতের ঘটনাটা খুবই তুচ্ছ একটা ব্যাপার। নিজের মনকে সে বুঝিয়ে চলল, এটা এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নয় যে তার স্বামীকে জানাতে হবে। কিন্তু যতবার সে এইভাবে ভাবতে লাগল ততবার ভ্রনস্কির মুখটা ভেসে উঠল।
আমি কিছুতেই এই পুরো ঘটনাটা থেকে সরে আসতে পারছি না কেন? যতই ভাবছি আর ভাবব না, ততই সেই একই চিন্তায় জড়িয়ে পড়ছি।
অ্যালেক্সেই খুবই নিয়মনিষ্ঠ মানুষ। সমাজের বুদ্ধিজীবী মহলে কাজের বাইরেও তাকে বহু সময় কাটাতে হয়। রাজনীতি, দর্শন আর ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনাই তিনি বেশি পছন্দ করেন। রোজ সন্ধ্যায় তিনি নিয়মিত এই সমস্ত বিষয় নিয়ে বই পড়েন, রীতিমতো চর্চা করেন। বেশ রাতে শোবার ঘরে এসে তিনি দেখলেন অ্যানা তখনও জেগে রয়েছে।
কি হল, তুমি আজ কোথাও বেরোনি? আর এখনো জেগে আছো কেন? তোমার শরীর খারাপ নাকি?
না, এমনি যাইনি, সেই একই রকম আলাপ আলোচনা, আর ভালো লাগে না।
ও, তা ভালোই করেছো। বাই দ্য ওয়ে, তোমার ওই ভাইয়ের ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো?
এখন সব ঠিক আছে, ওরা দুজনেই একে অপরকে ভালোবাসে। স্টিভার ব্যাপারটা সাময়িক ছিল।
বিয়ের এত বছর পর সংসার বেঁধে রাখতে তোমাদের ওই ভালোবাসা ব্যাপারটার থেকে না কর্তব্যবোধটা অনেক বেশি দরকারি। যাক, আমিও একটু নিশ্চিন্ত হলাম এবার, কারণ কিছু কেলেঙ্কারি হলে আমার সম্মানটাও ধুলোয় মিশত। যাই হোক, আর রাত করো না, চলো শুতে যাই এবার। জানো, এই কদিন না বড্ড একা লেগেছে। কি করব বলো, সবই যে অভ্যেস ডার্লিং।
আগে ধরনের প্রস্তাবে অ্যানা নিয়ম মতো সায় দিত, কিন্তু আজ তার সমস্ত মন যেন তিক্ততা আর বিরক্তিতে ভরে গেল। মস্কোয় যে উচ্ছলতা অ্যানার চোখে মুখে ছিল, পিটার্সবার্গে আসার পর তা যেন কোথায় হারিয়ে গেছে। ভেতরকার আগুনটাও যেন নিভে গেছে, অথবা লুকিয়ে পড়েছে দূরে কোথাও। স সেন্ট পিটার্সবার্গের অভিজাত সমাজ আসলে একটাই, তারই মধ্যে অনেকগুলি ছোট ছোট বিভাগ রয়েছে। একটিতে ছিল আমলাতান্ত্রিক বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকজন, আর একটিতে ধর্মপ্রাণ শিক্ষিত উচ্চাকাঙ্ক্ষী মানুষরা। এই গোষ্ঠী ছিল নাকি পিটার্সবার্গ সমাজের বিবেক। আরেকটি গোষ্ঠী ছিল বল ডান্স, পার্টি, ফ্যাশন দুরস্থ দুনিয়ার কেন্দ্রবিন্দু। এই মহলে মেশা অনেক খরচ সাপেক্ষ। অ্যানা দ্বিতীয় গোষ্ঠীতেই মিশত, কিন্তু মস্কো থেকে ফিরে আসার পর ওই দ্বিতীয় গোষ্ঠীর মানুষজনদের আন্তরিকতার অভাব, নিজস্ব প্রতিষ্ঠা আর মর্যাদা বাঁচিয়ে কপট শিষ্টাচারে মাপা গল্পগুজবে সে ক্লান্তি অনুভব করতে শুরু করে। ফলে এবার সে তৃতীয় গোষ্ঠীর উচ্ছলতায় আকৃষ্ট হল। এই গোষ্ঠীর কেন্দ্রে ছিল ব্রনস্কির তুতো এক বোন ধনী বেটসি ফেরস্কেয়া। বছরে লক্ষাধিক রুবল তার আয়। তার উদ্যোগে আয়োজিত বল ডান্সে, অপেরা ও পার্টিগুলিতে ব্রনস্কির সাথে নিয়মিত দেখা হতে লাগল অ্যানার। যতবার ব্রনস্কিকে দেখে, প্রতিবার সেই প্রথম দিনের মতো নিবিড় উচ্ছ্বাস আর আনন্দে অ্যানার হৃৎস্পন্দন দ্রুততর হয়ে ওঠে। কোনোদিন ব্রনস্কি অনুপস্থিত থাকলে অদ্ভুত হতাশায় মন ভরে যায়। এই অনুভূতি অ্যানার কাছে একেবারে নতুন। একদিন থিয়েটার শুরু হয়ে গেছে, ব্রনস্কি তখনও এসে পৌঁছয়নি। অ্যানা অন্যান্যদের সাথে গ্যালারিতে বসে থিয়েটার দেখতে শুরু করল। মাঝপথে ছুটতে ছুটতে ব্রনস্কি এসে ঢোকে। চারপাশের ভিড়ে অ্যানাকে সে দূর থেকেই আবিষ্কার করে। বোন বেটসির কাছে এসে ছোট্ট একটা দূরবীনে চোখ দিয়ে অ্যানাকে পর্যবেক্ষণ করতে করতে ব্রনস্কি বলল,
আমি একটা দিনও তাকে কাছ থেকে না দেখে থাকতে পারি না। একজন সম্মানীয় বিবাহিত মহিলাকে ভালোবেসেছি বলে ধীরে ধীরে আমি হয়তো তোমাদের কাছে পরিহাসের পাত্র হয়ে উঠছি।
প্রিন্সেস বেটসি ঝুলে থাকা ওড়নাটাকে জড়াতে জড়াতে হেসে বলল,
একদমই না। যখন কোন অবিবাহিত মেয়ে কোন পুরুষকে প্রত্যাখ্যান করে, তখন সে পুরুষ পরিহাসের পাত্র হয়ে ওঠে। সেখানে তুমি যে দুঃসাহসিক কাজে নেমেছ, তাতে আমার পরিচিত মহল তোমাকে রোম্যান্টিক হিরো রাখা দিয়েছে।
যদিও অ্যানা মুখে সম্পর্ক স্বীকার করেনি, তবে আমি ওকে গভীরভাবে বুঝি পেরেছি। পরিণতি যাই হোক, অ্যানার প্রতি আমার ভালোবাসাই এখন আমার জীবন হয়ে উঠেছে। আমরা এখন আর আলাদা হতে পারব না।
অ্যানাকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে ব্রনস্কি বলল কথাটা। বেটসি এ কথার কোনো উত্তর না দিয়ে থিয়েটারে মনোনিবেশ করল। একদিন প্রিন্সেস বেটসির বাড়িতে পার্টি চলছে, ঘুরে ফিরে একই অভিজাত কেতাদুরস্ত মহিলা পুরুষ অতিথি হয়ে আসে। তারা সবাই ইদানিং লক্ষ্য করেন অ্যানা আর ব্রনস্কি এক কোনায় বসে নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত।
মস্কো থেকে চিঠি এসেছে, কিটিশেভস্কি খুবই অসুস্থ।
কিছুটা নির্লিপ্ত আর উদাসীনভাবে অ্যানার দিকে তাকায় ব্রনস্কি। তা দেখে অ্যানা বলে ওঠে,
কিটির বিষয়ে আগ্রহী নন মনে হচ্ছে, তাই না? আপনার কি মনে হয় না এর পিছনে আমরা দায়ী?
ভুল করছো অ্যানা। দেখো, কিটির প্রতি আমার ব্যবহারে ছিল সৌজন্য, যেটা কখনোই প্রেম নয়।
কিন্তু আমার মনে হয় আমি অন্যায় করেছি, আর সেজন্য আপনি দায়ী।
আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি করতে বলো?
সত্যি যদি আমায় ভালোবেসে থাকেন, তাহলে আমি যাতে শান্তি পাই তাই করুন। কিটির কাছে গিয়ে ক্ষমা চান আপনি।
অসম্ভব, তুমি নিজেও জানো না কত বড় মিথ্যা। এতেও কিন্তু তুমি শান্তি পাবে না। দেখো,
আমার উপস্থিতি যদি তোমার কাছে অসহ্য মনে হয় তবে একবার বলো, আর আর কোনোদিন আমি তোমার সামনে আসব না। কিন্তু এভাবে নিজেদেরকে ঠকাতে পারবো না আমরা।
আমি বিবাহিত, তাছাড়া আমি একজন মা। তবু তবু তুমি চলে যাও আমি তা চাই না। আমার জন্য এটুকু করো, এসো আমরা ভালো বন্ধু হই।
সবার উপরে তুমি একজন মানুষ, তোমার ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেওয়ার অধিকার তোমার আছে। আমরা শুধু বন্ধু হতে পারি না এনা, তা তুমিও জানো। হয় আমরা পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব, আর নয়তো সবচেয়ে অসুখী।
না না,
ওই যে তোমার স্বামী আসছেন।
আলেক্সেই আলেকজান্দ্রোভিচ ক্যারেনিন তাঁর স্বভাব সুলভ গাম্ভীর্য নিয়ে মন্থর পদচারণায় প্রবেশ করলেন। অ্যানা ও ভ্রনস্কির দিকে এক ঝলক তাকিয়েই পাত্তা না দেওয়ার ভঙ্গিতে হলের অন্য কোনায় পুরুষদের সঙ্গে আলোচনায় যোগ দিলেন। বেটসি অ্যানার কাছে উঠে এসে বলল,
বাবা, এইসব রাজনীতির আলোচনা থেকে শতহস্ত দূরে থাকতেই ভালোবাসি আমি, আর তোমার স্বামী তো এসেই শুরু করেছেন।
আধ ঘন্টা পর অ্যানার কাছে গিয়ে অ্যালেক্সেই একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দিলেন, কিন্তু অ্যানা নৈশভোজে থাকবে বলে জানিয়ে দিল। অগত্যা অ্যালেক্সেই একাই চলে গেলেন। আজ আর বাড়ি ফিরে পড়ায় মন বসল না অ্যালেক্সির। অ্যানা তখনও ফেরেনি। তাঁর মনে হচ্ছিল অ্যানা আর ভ্রনস্কির দিকে তার চারপাশের লোকেরা যে দৃষ্টিতে তাকাচ্ছিল তা খুব একটা শোভন বা সম্মানজনক নয়। পায়চারি করতে থাকেন অ্যালেক্সেই। এই প্রথম তিনি অ্যানার ব্যক্তিগত চিন্তাধারা কামনা বাসনা নিয়ে ভাবা শুরু করলেন। অ্যানার যে একটা আলাদা জীবন থাকতে পারে এই সহজ ভাবনাটাই তিনি এতদিন ভেবে দেখেননি। তার মনে হল বাস্তবটা এখন যেন গভীর খাদের মতো তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। তিনি সেই খাদের ওপর ক্রমাগত একটা মিথ্যে সেতু গড়বার চেষ্টা করে চলেছেন। তিনি নিজের মনেই বলে উঠলেন,
দিন কয়েক ধরেই হালকা একটা গুজব কানে আসছে, আজ নিজের চোখেই দেখলাম যে আর পাঁচজন ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না। আমি এনাকে সাবধান করব, দরকার হলে আমার অধিকার প্রয়োগ করব, কিন্তু তার আগে আমি ব্যাপারটা সোজাসুজি ওর কাছ থেকে জানতে চাইব।
মন্ত্রণালয়ের প্রতিবেদনের মতো বিষয়টা মনের মধ্যে গুছিয়ে নিতে শুরু করলেন অ্যালেক্সেই। অন্যদিকে অ্যালেক্সেই চলে যাওয়ার পরেই অ্যানা কিছুটা স্বস্তি অনুভব করে। ভ্রনস্কির সান্নিধ্যে সে আবার ধীরে ধীরে উচ্ছল হয়ে ওঠে। সময় কোথা দিয়ে কেটে গেল অ্যানা টেরও পেল না। শেষে গাড়িতে ওঠার আগে ভ্রনস্কি অ্যানার হাত চেপে ধরে বলল,
ইউ ক্যান্ট আস্ক হোয়াই অ্যাবাউট লাভ, প্রেম কোন যুক্তি মেনে আসে না অ্যানা।
অ্যানার হাতে চুমু খায় ভ্রনস্কি। অপূর্ব খুশির আবেশ ছড়িয়ে পড়ে অ্যানার সমগ্র অস্তিত্বে। একটা ঘোরের ভেতর আনন্দের আবেশে আচ্ছন্ন অ্যানা গাড়িতে উঠে পড়ে। যখন অ্যানা বাড়ি ফিরল তখনও তার ঘোর কাটেনি। অ্যালেক্সেই অ্যানাকে লক্ষ্য করে বললেন,
বলছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে অ্যানা।
প্লিজ, খুব দরকারি হলে তবেই বলো। নয় কাল সকালে বলো, ভীষণ ঘুম পাচ্ছে এখন।
দেখো, আমার তোমাকে সাবধান করাটা কর্তব্য।
আমাকে কেন বলো তো?
অ্যালেক্সেই এর প্রতি উদাসীনতা প্রকাশ করতে অদ্ভুত ভালো লাগছিল অ্যানার। আজ সে বুঝতে পারছে এই লোকটা তাকে ভালোই বাসেনি কোনোদিন।
নিয়ম নিষ্ঠার সামাজিক শৃঙ্খলে তাকে পুতুল বানিয়ে রেখেছে চিরকাল। সূক্ষ্ম একটা বিদ্রুপের হাসি খেলে গেল অ্যানার ঠোঁটে। অ্যালেক্সেই আবার বলে চললেন,
তোমার এই বেপরোয়া মনোভাব আর হঠকারিতার জন্য একদিন তোমাকে অনুতাপ করতে হবে না। আজ সন্ধে কাউন্ট রনস্কির সাথে তোমার ওই রকম ভাবে মেলামেশাটা সবারই দৃষ্টি আকর্ষণ করেছে।
আমি গম্ভীর থাকলেও তোমার অসুবিধা, আবার হাসি খুশি থাকলেও সমস্যা। হ্যাঁ মানছি, আজ আমি হাসি খুশি ছিলাম, তার জন্য কি করতে হবে আমাকে?
দেখো, ঈর্ষা জিনিসটাকে আমি একদম পছন্দ করি না, কাজেই আমার কোন রকম সমস্যা নেই। কিন্তু ভদ্র সমাজে শোভনতার কিছু নিয়ম কানুন আছে, আর সেগুলো অস্বীকার করে বাঁচা যায় না। না, আর পাঁচজন তোমার আচরণকে অনুমোদন করছে না।
প্রচণ্ড রাগে অ্যানার ঠোঁট কাঁপতে লাগল। অ্যালেক্সেই নিজের কোনো ঈর্ষাবোধ নেই, শুধু বাইরের পাঁচজন কি ভাববে সেটাই তার চিন্তার কারণ। কেবল বাইরের সমাজের কাছে প্রদর্শন করে যেতে হবে অ্যানা কত ভালো স্ত্রী, কত ভালো মা। নিজেকে কোনো মতে সংযত করে অ্যানা বলে,
তুমি অসুস্থ অ্যালেক্সেই, আমার তোমাকে কিচ্ছু বলার নেই।
তোমার মনের গভীরে যাওয়ার সাধ্য আমার নেই অ্যানা, তবে একটা কথা বলতেই পারি, মনকে বেশি খুঁচিয়ে কোনো লাভ হয় না, তা ভিতরে থাকাই ভালো, বাইরে টেনে আনলে বিপদ বাড়ে বই কমে না। তোমার আবেগ অনুভূতি তোমার নিজস্ব বিবেকবোধের ব্যাপার, তবে তোমায় কর্তব্য সম্বন্ধে সচেতন করাটা আমার দায়িত্ব, তাই বললাম।
অ্যানা বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর ধীরে ধীরে বলল,
আমি তোমাকে কি বললাম, আমার তোমাকে কিচ্ছু বলার নেই।
বাহ,
কথা শেষ হলে বলো, আমি ঘুমোতে যাব।
অ্যালেক্সেই ঘুমিয়ে পড়ার পর অ্যানা মনে মনে ভাবল, অনেক দেরি হয়ে গেছে, এখন তার মন বারবার এক নীতিহীন অবৈধ আনন্দের হাতছানিতে ভেসে যেতে চাইছে, এখন এখান থেকে ফেরা অসম্ভব। প্রুশিয়ায় ভলেন্টিয়ার নার্স হিসেবে হসপিটালে যোগ দিতে চায় কিটি। সেখানে যুদ্ধে আহত দেশের বীর সেনাদের সেবা করার সিদ্ধান্ত নেয়। সে নিজেও বেশ কিছুদিন অসুস্থ ছিল, এখন আগের চেয়ে ভালো হলেও ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু কিটি মানতে নারাজ, শেরবাটস্কি দম্পতি মেয়েকে বোঝাতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন। দিদি ডলি এসেছে কিটিকে বোঝাতে।
আর একবার ভেবে দেখলে হতো না, এখানে থাকলে আমি কোনোদিন সুস্থ হব না, ওখানে গেলে তবু কিছুটা আশা আছে। আমাকে বাধা দিও না ডলি, তুমি বাবাকে বোঝাও।
একটু একটু ঠান্ডা মাথায় ভাবো কিটি, যা শুনছ তা সব হয়তো সত্যি নাও হতে পারে, ব্রন্সকি ঠিক তোমার কাছে ফিরে আসবে, একটু ধৈর্য ধরো।
এ কথা শুনে ভয়ানক রেগে ওঠে কিটি, শীর্ণ অসুস্থ মুখটা অদ্ভুত কঠিন হয়ে যায়। ডলির চোখে চোখ রেখে সে বলে,
তুমি আর আমি এক নই ডলি, যে ব্রন্সকিকে আমি আবার গ্রহণ করব। তুমি স্টিভার সাথে যা করেছ সেটা একান্তই তোমার ব্যক্তিগত অভিরুচি, আমার কাছে সেটা প্রত্যাশা করো না।
কিটি,
ডলি, আই এম সো সরি ডলি, সো সরি, আমাকে একটু নিজের মতো কিছুদিন বাঁচতে দাও তোমরা, প্লিজ।
দারুণ স্টিভা, তোমার দুটো হলো
আমারও দুটো।
উফ, সত্যি তোমার বাড়িটা যেমন সুন্দর তেমনি এই জায়গাটা। এখানে না এলে জানতেই পারতাম না। ভাবছি তোমার এখানেই থেকে যাব, বুঝলে, মস্কোয় আর ফিরবই না।
এখন বসন্ত, এ হল সম্ভাবনার ঋতু স্টিভা। সব সময় তো এমন থাকে না বন্ধু।
তা বটে।
অনেকদিন বাদে দুই বন্ধুর আবার দেখা। হাতে কয়েকদিনের ছুটি পেয়ে লেভিনের গ্রামের বাড়িতে শিকারের আশায় বেড়াতে এসেছে স্টিভা, আর সঙ্গে পাশের গ্রামে তার একটা জমি বিক্রির দরকারও রয়েছে। কিটির ব্যাপারে সবিস্তারেই শুনেছে লেভিন। এসব শুনে এখন সে আর নতুন করে কষ্ট পায় না। কিটিকে সে মনের কোনায় সযত্নে সরিয়ে রেখেছে। এখন তার ধ্যান জ্ঞান জুড়ে আছে কৃষির উন্নয়ন। মেহনতি কৃষকদের সুবিধে অসুবিধে, নিত্য নতুন যন্ত্রপাতি নিয়েই তার দিন রাতের ভাবনা। দুই বন্ধু ঘাসে পা ছড়িয়ে আদিগন্ত সবুজ সমারোহে আবিষ্ট হয়ে রইল। এতদিনে ব্রনস্কির আশা পূর্ণ হয়েছে। এক বছর ধরে একটু একটু করে ব্রনস্কি আর অ্যানার সম্পর্ক গভীর হয়েছে। কখনো পিটার্সহফের গ্রীষ্মাবাসে, কখনো বেটসির বাড়িতে নিয়মিতই সাক্ষাৎ হয়েছে তাদের। যদিও বাইরে সবকিছু আগের মতোই স্বাভাবিক ছিল, কেবল অ্যালেক্সেইয়ের সাথে অ্যানার সম্পর্কটা ভেতরে ভেতরে সম্পূর্ণ বদলে গেছে। রাজনৈতিক দুনিয়ায় প্রবল শক্তিমান হলেও এ ব্যাপারে তিনি চূড়ান্ত অসহায়। স্পষ্ট ধারণা না থাকলেও এক বছর ধরে অ্যানা আর ব্রনস্কির সম্পর্কের কথা কম বেশি অনেকেই অনুমান করে নিয়েছে। এমনকি ব্রনস্কির মাও প্রথমে ম্যাডাম ক্যারেনিনার মতো উঁচু সমাজের মহিলার প্রতি ছেলের প্রীতিকে নিচু চোখে দেখেননি। কিন্তু যেদিন শুনলেন শুধুমাত্র অ্যানার সঙ্গে দেখা করার জন্যই রেজিমেন্ট বদলাতে চায় না তার ছেলে, এবং এর মধ্যেই কর্মজীবনের একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করতে সে অস্বীকার করেছে, তখন তিনি অসন্তুষ্ট হয়েছেন। একদিন গ্রীষ্মাবাসে সেরিওজার জন্য বাগানে অপেক্ষা করছিল অ্যানা। সাধারণত এই সময় অ্যানা একা থাকে জেনেই ব্রনস্কি দেখা করতে এল। কিন্তু অ্যানার মুখের দিকে তাকিয়ে ব্রনস্কি ব্যস্ত হয়ে উঠল।
কি হয়েছে অ্যানা? শরীর খারাপ? বড় শুকনো লাগছে মুখটা। আজ তিন দিন তোমায় দেখি না, আর পারলাম না, চলে এলাম। আচ্ছা, আর্মি অফিসারদের ঘোড়দৌড় প্রতিযোগিতায় তুমি যাচ্ছ কি? কি হয়েছে, কিছু বলবে আমায়?
না, সেরিওসা এই পথেই ফিরবে এখনই। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি কিছুটা।
অ্যানার ছেলে সেরিওসা অন্য যে কোনো লোকের চেয়ে ওদের স্বাধীনতার পথে অনেক বড় বাধা। ছেলেটি যেন অনুভব করে এই লোকটা তার মায়ের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা সে ঠিক বুঝতে পারে না। সেরিওসা যেন দিক নির্ণয়ে সেই যন্ত্র যা বিপথে যাওয়া নাবিককে সচেতন করে। সেরিওসার কথায় খানিকটা অন্যমনস্ক হয়ে গেল ব্রনস্কি। অ্যানা তখনই বলে উঠল,
এত নিঃশব্দে এসেছ যে আমাকে প্রায় চমকে দিয়েছিলে তুমি।
আই এম সরি, কিন্তু তোমাকে না দেখে আজকের দিনটাও আমার শেষ হবে না। তবে তোমার কিছু একটা হয়েছে অ্যানা, হয় তুমি চিন্তিত নয় অসুস্থ। কোনটা?
ঈশ্বরের দোহাই
অ্যানা, অ্যানা প্লিজ আমাকে বলো কি হয়েছে।
কি বলবো,
কি হয়েছে তোমার সেটা বলবে। হ্যাঁ বলো, প্লিজ বলো অ্যানা।
আমি বলবো?
হ্যাঁ বলো বলো।
আমি প্রেগন্যান্ট।
চমকে ওঠে ব্রনস্কি, কয়েক মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে থাকে অ্যানার দিকে, তারপর কোমলভাবে ওর হাতে চুমু খায় ব্রনস্কি।
যে প্রবঞ্চনার মধ্যে আমরা বাস করছি এবার তা শেষ করা প্রয়োজন অ্যানা।
তোমার স্বামীর কাছে এবার স্পষ্ট করে আমাদের সম্পর্কটা জানাতে হবে, সময় এসেছে।
শেষ করে দেবে? কিন্তু কি করে?
তোমার স্বামীকে ত্যাগ করে। ওকে সবকিছু খুলে বলা দরকার। আমরা বিয়ে করে একসাথে থাকব।
হঠাৎই রাগে দপ করে জ্বলে উঠল অ্যানার দুটো চোখ।
উনি আমাদের সম্পর্কটাকে পাপ বলে মনে করেন। পাপ? যেখানে ভালোবাসা সেখানেই নাকি ঈশ্বর বিরাজ করেন। ধর্ম, সমাজ, পরিবার সব দিক দিয়ে আমাকেই উনি কাঠগোড়ায় দাঁড় করাবেন, উৎসাহ কেলেঙ্কারি চাপা দেওয়ার জন্য তার ক্ষমতা প্রয়োগ করবেন, স্যারিওসাকেও আমার থেকে কেড়ে নেবেন। না 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 না, আমি বলতে পারব না। তার সে সব যেমন চলছে তেমনই চলুক।
অ্যানা ভ্রনস্কির মাথাটা দুহাত দিয়ে ধরে বুকে টেনে নিল। ভ্রনস্কি খুব আস্তে বলল,
আজ ঘোর দৌড়ে এসো প্লিজ, আমি অপেক্ষায় থাকব।
অ্যানা মাথা নেড়ে সম্মতি জানায়। ভ্রনস্কি মৃদু হেসে নিজের ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত চলে যায়। বস্তুত তার একটু দেরিই হয়ে গিয়েছে। তিন মাইল ব্যাপী উপবৃত্তাকার পথে আর্মি অফিসারদের ঘোড় দৌড় আয়োজন করা হয়েছে। শুকনো খাল, পাঁচ ফুট উঁচু লম্বা পাঁচিলের সাহায্যে মোট প্রতিবন্ধক তৈরি করা হয়েছে নটি। দৌড় শুরু করার আগে শেষবার ভ্রনস্কি পাশের সাতজন প্রতিযোগীর দিকে তাকিয়ে নিল। শুরু হল দৌড়। দর্শক আসনে অ্যানা, বেটসি উত্তেজিত। দূরবীন দিয়ে ভ্রনস্কিকে চোখের আড়াল হতে দিচ্ছে না অ্যানা। সে বেটসিকে বলল,
ও তিন নম্বরে আছে, পারবে তো?
আমি নিশ্চিত ও পারবেই।
খেলা চলছে। সবকটা প্রতিবন্ধকতা পেরিয়ে ভ্রনস্কি এখন শেষ হার্লটার মুখোমুখি। উঁচু পাঁচিলের পেছনে পাঁচ ফুট চওড়া জলে ভরা একটা খাদ। এতেই নির্ধারণ করা যাবে কে বিজয়ী। ভ্রনস্কির অফিসার বন্ধুদের চিৎকার ভেসে এল,
সাবাস ভ্রনস্কি, সাবাস,
সাবাস ভ্রনস্কি, সাবাস ভ্রনস্কি, তোমার জবাব নেই,
বাঘের বাচ্চা ভ্রনস্কি,
দেখিয়ে দাও আমাদের।
কোনো দিকে লক্ষ্য না করে ভ্রনস্কি পাখির মতো উড়িয়ে দিল ঘোড়াটা। কিন্তু ঘাট পেরিয়ে যাওয়ার সময় ভ্রনস্কি আতঙ্কিত হয়ে অনুভব করল, লাফটা দেওয়ার সময় সে ঘোড়ার জিনের ওপর ঠিকভাবে বসতে পারেনি, ফলে ঘোড়ার গতিবেগের সঙ্গে তাল রাখা সম্ভব হয়নি। ঘোড়ার পা মাটি স্পর্শ করার পরেই সে পড়ে গেল ঘোড়ার পিঠ থেকে। একদল মানুষ, একজন ডাক্তার, ভ্রনস্কির বাহিনীর অফিসার বন্ধুরা ছুটে এলো তার দিকে। ঘোড়াটাও মাটিতে পড়ে আছে, পায়ের সাথে ঘোড়াটার পিঠের শিরদাঁড়াও ভেঙে গিয়েছে। জীবনে এই প্রথমবার তিক্ততার স্বাদ পেল ভ্রনস্কি। ওদিকে অ্যানার উত্তেজনা চরমে পৌঁছেছিল। ভ্রনস্কি পড়ে যাওয়ার সময় থেকেই সে কাঁপছিল। এখন দূরবীন দিয়ে পাগলের মতো ভ্রনস্কিকে খুঁজতে লাগল। একদল ভিড় ছাড়া দূরবীনে কিছুই দেখা গেল না। ভ্রনস্কির কিছু হয়েছে কিনা সেটা জানা দরকার। অসুস্থ বোধ করতে লাগল অ্যানা। ভিড়ের মধ্যে থেকে অ্যালেক্সেই ক্যারেনিন পুরো সময়টাই অ্যানাকে লক্ষ্য করছিলেন। ঘোড়দৌড় নিয়ে উত্তেজিত হওয়ার মতো রোম্যান্টিকতা তাঁর নেই। অ্যানা যে মন প্রাণ ঢেলে শুধু ভ্রনস্কিকেই খেয়াল করছিল তা তিনি বুঝেছেন। চারপাশের লোকজনও কি বুঝেছে? বুঝলে তাদের কাছে আর সম্মান থাকবে কি উপায়? আশেপাশের লোকজন যেন বিষয়টা দেখতে পায় এমনভাবে অ্যানার দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন।
অ্যানা, তুমি অসুস্থ হয়ে পড়ছ, চলো চলো আমরা বাড়ি যাই, চলো।
এই মিথ্যে ছলনায় অ্যানার অন্তরাত্মা যেন বিষিয়ে উঠল। সে নিজের মনেই বলল,
এর চেয়ে আমাকে আর ভ্রনস্কিকে খুন করতে পারত, তাহলে মরার আগে এক মুহূর্তের জন্য হলেও ওকে শ্রদ্ধা করতাম আমি। শুধু মিথ্যে ভান আর শোভনতা নিয়েই ব্যস্ত।
অ্যানার চোখ মুখের অস্বাভাবিকতা লক্ষ্য করে বেটসি বলল,
আমি অ্যানাকে নিয়ে এসেছি, আমি না হয় ওকে বাড়ি পৌঁছে দেব।
আমাকে মাফ করবেন প্রিন্সেস, দেখতে পাচ্ছি অ্যানা খুব একটা সুস্থ নেই, আমি ওকে আমার সঙ্গে করেই নিয়ে যাব।
আবারও হাত বাড়িয়ে দিলেন অ্যালেক্সেই। অ্যানার ধৈর্য শেষ সীমায় পৌঁছেছিল, সে আর কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে দিল। গাড়িতে যেতে যেতে গম্ভীর মুখে ক্যারেনিন বললেন,
আজ সবার সামনে তোমার এই আচরণে আমি যথেষ্ট বিরক্ত হয়েছি অ্যানা। একজন বিশেষ সওয়ারিকে পড়ে যেতে দেখে তুমি নিজের হতাশা লুকিয়ে রাখতে পারোনি। আমি তোমাকে আগেও বলেছিলাম, আবারও বলছি, লোক সমাজে এমন কোনো আচরণ করো না যাতে বিদ্বেষীরা বলার মতো কিছু খুঁজে পায়।
পেছনে কোচওয়ানের দিকে খোলা জানলাটা দেখে গলা নামালেন অ্যালেক্সেই, কঠিন স্বরে বললেন,
আর তাছাড়া ব্যক্তিগত ক্ষেত্রেও যদি ধরো, তুমি আর তোমার দাদা তো আন্টির কাছে বড় হয়েছ, আমি তোমাকে বিয়ে করেছি, স্টেফানের চাকরিতে যাতে উন্নতি হয় তার জন্য সুপারিশ করেছি, আমার সাথে বিশ্বাসঘাতকতা কি তোমার সাজে অ্যানা?
অ্যানা শুধু শুনে গেল, তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল, একটি কথা বলার প্রবৃত্তিও তার হল না। বাড়িতে ঢুকে অ্যানা অ্যালেক্সেইয়ের দিকে ঘুরে দাঁড়াল।
তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আজ নয়, বিয়ের পর থেকে। তোমার ভালোবাসতে পারিনি, হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়েছি, কারণ তোমাদের মতে সেটাই নিয়ম। 20 বছরের ছিলাম আমি, 20 বছরে সব রকম শৃঙ্খল আমার উপর চাপিয়ে দিয়েছে তোমাদের সমাজ, হাসি মুখে সব মেনে নিয়েছি, চলো না তো তখন করেছি, বরং আজ এখন এখন আর করছি না। স্পষ্ট করে বলছি, শুনে নাও, ফ্রন্সকিকে আমি ভালোবাসি, ওর সন্তানের মা হতে চলেছি আমি, আমি খারাপ, খুব খারাপ, দয়া করে আর আমার প্রতি অনুগ্রহ করো না, মুক্তি দাও আমায়, মুক্তি দাও।
বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অ্যানা। অ্যালেক্সেইয়ের চোখ মুখ আচমকা মৃতের মতো নিস্পন্দ হয়ে আসে। সে সময় আর্দালি ঘরে ঢুকে জানায় অ্যানার নামে জরুরি চিঠি এসেছে। অ্যানা দ্রুত সেই চিঠি খুলে দেখে, বেটসি জানিয়েছে ব্রন্সকি ভালো আছে, তার কোনো চোট লাগেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে অ্যানা। অ্যালেক্সেই তাঁর কণ্ঠস্বরকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললেন,
বেশ, আমি আজ পিটার্সবার্গে ফিরে যাচ্ছি, আর এই ব্যাপারে যতদিন না আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি, আমি আশা করব যে তুমি নিজের আচরণ প্রকাশ্যে একটু সংযত রাখবে।
ঘর ছেড়ে বেরিয়ে যান অ্যালেক্সেই, সেদিনই তিনি পিটার্সবার্গে চলে আসেন। লেভিনের গ্রামের পাশে নিজের এস্টেটের খামার বাড়িতে কদিন এসে থাকতে শুরু করেছে ডলি। একঘেয়ে শহুরে জীবনের থেকে অন্যরকম কাটবে কিছুদিন। স্টিভা বন্ধুকে চিঠি লিখে দিয়েছে যেন সে ডলি আর বাচ্চাদের খেয়াল রাখে। সেই সূত্রে খবরাখবর নিতে লেভিন পৌঁছয় সেখানে। ঘরময় বাচ্চাদের ছুটোছুটি লেগেই আছে। সদা ব্যস্ত ডলির ভরা সংসার দেখে সে মুগ্ধ হয়ে যায়। লেভিনকে সামনে বসিয়ে গল্প করতে থাকে ডলি। কথায় কথায় অবধারিতভাবে এসে পড়ে কিটির প্রসঙ্গ। প্রসঙ্গটা লেভিনের কাছে অস্বস্তিকর।
ঈশ্বরকে ধন্যবাদ যে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি এখনো কিটির উপর রাগ করে আছো?
না তো, আমি কোনোদিনই তার উপর রাগ করিনি।
কি করে বিশ্বাস করি বলো? এর মাঝে তো তুমি মস্কো গিয়েছিলে, তাহলে আমাদের সঙ্গে দেখা করলে না কেন?
আপনি তো সবই জানেন ডলি, এরপর কিটির সামনে যাওয়াটা আমার জন্য খুব একটা সম্মানের হতো না।
তুমি ভুল করছো, কিটি একটা বাচ্চা মেয়ে, ও তোমায় আর ব্রনস্কিকে নিয়ে দ্বিধায় ছিল। বয়স আর একটু বেশি হলে হয়তো মনস্থির করতে পারত। কিটি তোমাকে ছোটবেলা থেকে যথেষ্ট পছন্দ করে।
আমি কোনো ভুল করিনি, প্রেম তো আর জামা কাপড় বাছাইয়ের মতো নয়। আমার এই বোধই আমাকে কিটিকে ভুলে থাকতে সাহায্য করে।
তাহলে কিটি যদি এখানে আসে তখন তুমি আর আমাদের কাছে আসবে না?
না, আসব না। আমার উপস্থিতি কিটিকে বিব্রত করতে পারে, তাই আসব না। চলি।
অবশেষে লেভিন বিদায় নিয়ে চলে গেল। ডলি আর ওকে আটকানোর চেষ্টা করল না। ডলির বাড়িটা আর আগের মতো আকর্ষণীয় লাগছিল না লেভিনের। পক্রভক্সিতে তার এস্টেটের থেকে মাইল পনেরো দূরে এক আত্মীয়ার নতুন জমিদারি দেখতে গেছে লেভিন। তদারকি কাজকর্ম সেরে একটা খড়ের গাদায় শুয়ে সামনের সবুজ প্রান্তরের দিকে তাকিয়েছিল সে। ফসল কাটার ফাঁকে ফাঁকে কৃষকদের উচ্ছলতায় চারপাশ যেন মাতোয়ারা হয়ে আছে। লেভিন অবাক হয়ে ভাবে, এত কষ্ট দুঃখ অভাবের মধ্যেও ওরা কত আনন্দিত। নাগরিক জীবনের প্রাচুর্য, ব্যক্তিগত চাওয়া পাওয়ার সূক্ষ্ম বৃত্তে সুখ কোথায়? শুধুমাত্র সুখ খুঁজে পাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা, আড়ম্বরপূর্ণ আদব কায়দা শেখা অর্থহীন। তার মনে হল, প্রকৃত সুখ ও সত্য খোঁজা উচিত গ্রাম্য জীবনে। হঠাৎই দূরে ঘোড়ার গাড়ির ঘণ্টি শোনা গেল। লেভিন রাস্তার দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। তার ভুল হতেই পারে না, এই চোখ শুধু একজনেরই হতে পারে, কিটি। কিটিও দেখেছে তাকে। লেভিন জানতেও পারল না তাকে দেখে গাড়ির মধ্যে কিটির মন এক অদ্ভুত শিহরণ আর ভালো লাগায় ভরে উঠল। লেভিনও যেন হঠাৎই আবিষ্কার করল, শত অভিমান সত্ত্বেও আজও কিটিকেই সে ভালোবাসে। আলেক্সেই আলেকজান্ড্রোভিচ ক্যারেনিন অ্যানাকে বিবাহ বিচ্ছেদ দিতে রাজি নন। পিটার্সবার্গে বাড়িতে ফিরে সারা রাত পায়চারি করেছেন তিনি। একটা চিন্তাই তাকে বারবার অস্থির করে তুলছিল, অ্যানা মুক্তি চেয়েছে তার কাছ থেকে। তিনি নিজের মনেই বললেন,
উপায় থাকলে আমি ব্রনস্কিকে ডুয়েলে ডাকতাম, কিন্তু সেক্ষেত্রে নিজের ক্ষতির দিকটা তো থেকেই যায়। আমি কেন মৃত্যুর মুখোমুখি হব? আমার তো কোনো দোষ নেই। এদিকে বিবাহ বিচ্ছেদে সায় দেওয়া মানে অ্যানাকে তার প্রণয়ের দিকে ছুঁড়ে দেওয়া। না, তা কিছুতেই সম্ভব নয়। আর একেবারে আলাদা থাকলেও কথা উঠবেই। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে অ্যানাকে নিজের কাছে রাখা। তাছাড়া আমি আমার স্ত্রীকে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিচ্ছি, এটাই তো আমার জন্য খুবই মহৎ একটা পদক্ষেপ।
ওদিকে অ্যালেক্সেই চলে যাওয়ার পর থেকে অ্যানা পিটারসফের বাড়িতে আকাশ পাতাল ভেবে চলেছে। প্রথমে ভাবল, এ ভালোই হয়েছে, ছলনার হাত থেকে মুক্তি মিলল এতদিনে, কিন্তু পরক্ষণেই অন্য এক চিন্তায় আকুল হয়ে গেল সে।
এরপর আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, কিন্তু কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। সেরিওসা, আমার ছেলেকে ছাড়া আমি থাকবো কি করে? না না, ওকেও নিয়ে যাব, পালিয়ে যাব, পালিয়ে যাব দূরে কোথাও। অ্যালেক্সেই আর ব্রনস্কি দুজনের থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। আমি ছেলেকে নিয়ে মস্কোয় চলে যাব। হ্যাঁ, মস্কোয়।
আনুষ্কা, আনুষ্কা, আমার আর সেরিওসার জামা কাপড় গুছিয়ে দাও প্লিজ।
আনুষ্কা ঘরে ঢোকে, হাতে চিঠি, দু চোখে বিষাদ। কাঁপা কাঁপা হাতে সে চিঠিটা অ্যানার দিকে এগিয়ে দিয়ে বলে,
পিটার্সবার্গ থেকে লোক এসেছে এইটা নিয়ে, উত্তর নিয়ে যাবে বলেছে, তাকে বসিয়ে রেখেছি।
অ্যানা দ্রুত চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। অ্যালেক্সেই তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন। চিঠির বিষয়বস্তু হল অ্যানাকে তিনি বিবাহ বিচ্ছেদ দিচ্ছেন না। অ্যানার খেয়াল খুশি আর অধর্মের জন্য একটা আস্ত সংসার ভেঙে ফেলা ধর্ম তো অন্যায়। অ্যানা যদি তার প্রণয়ীকে ভুলে হাসি মুখে সংসারে থাকতে পারে তো ভালো, অন্যথায় ফল ভালো হবে না। মুহূর্তে সারা পৃথিবী রঙহীন ধূসর মনে হল অ্যানার। ফল ভালো না হওয়ার একমাত্র উপায় হল সেরিওসাকে অ্যানার থেকে কেড়ে নেওয়া। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগল, মনে হল এখনই সে পড়ে যাবে। তখনই সেরিওসা ঢুকল ঘরে।
মাম্মা, মাম্মা, এই ড্রয়িংটা দেখো, এক্ষুনি করলাম।
ছেলেকে দেখে অ্যানার মনে হল এই তো তার একমাত্র অবলম্বন। স্বামীকে ভালোবাসতে না পেরে সে তো ছেলেকেই তার সব ভালোবাসা দিয়ে এসেছে। সেরিওসাকে সে মনের মতো করে বড় করে তুলবে, একদিন ঠিক ও মাকে বুঝবে। সে চোখ মুছে বলল,
কই দেখি বা সুন্দর হয়েছে। যাও আর শোনো, দুষ্টুমি করবে না, একটুও না, ঠিক আছে? টিচারের কথা শুনো।
ঠিক আছে মাম্মা।
সেরিওসা দৌড়ে চলে যায়। আবারও কান্না আসে অ্যানার। সে চলে গেলে সবচেয়ে ক্ষতি হবে সেরিওসার। বড় হয়ে সেও যদি তাকে ভুল বোঝে, নীতিহীন ব্যভিচারী আখ্যা দেয়, তখন সে কি করবে? ছেলেকে ত্যাগ করে প্রেমিকের সাথে মিলিত হওয়ার মতো শক্তি তার নেই। আর ভাবতে পারল না অ্যানা, শুয়ে পড়ল বিছানায়। ঈশ্বর কেন তাকে ভালোবাসার কাঙাল করে গড়েছেন, দোষ তো তাঁর। যে লোকটা চিঠি নিয়ে এসেছিল সে তখনও অপেক্ষা করছিল। অনুষ্কাকে দিয়ে অ্যানা তাকে বলে পাঠাল দিন কয়েকের ভেতরেই সে পিটার্সবার্গে ফিরে যাবে। ইদানিং ব্রনস্কির উচ্চাশা তার প্রেমের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল। হঠাৎই একদিন তার মনে হল তার স্কুলের সহপাঠী এরই মধ্যে জেনারেল পদ পেয়ে গেছে, কিন্তু সে এখনো অশ্বারোহী সৈন্য দলের ক্যাপ্টেন হয়েই রয়ে গেছে। প্রথমে কিছুটা মুষড়ে পড়লেও অ্যানার কথা মনে পড়তেই সে আবার প্রফুল্ল হয়ে উঠল। যত দিন যাচ্ছে অ্যানাকে যেন সে ততই ভালোবেসে ফেলছে। এদিকে পিটার্সবার্গে ফিরে অ্যানার সাথে অ্যালেক্সেই এর যে প্রথম কথোপকথন হয় তা খানিকটা এইরকম।
দেখো অ্যানা, যতক্ষণ পৃথিবীর কেউ প্রকৃত সত্যটা না জানছে আর যতক্ষণ আমার সুনামের কোনো হানি না ঘটছে, ততদিন এই ব্যাপারটাকে আমি উপেক্ষাই করব। আমাদের সম্পর্কটা আগের মতোই থাকবে।
তুমি কি চাও আমার কাছে?
আমি চাই ব্রনস্কির সাথে তুমি কোন রকম দেখা সাক্ষাৎ করবে না, বিশ্বস্ত স্ত্রীর মতো সমস্ত কর্তব্য পালন করবে।
শুধুমাত্র তাহলেই তুমি আমার স্ত্রী হওয়ার সুবিধেগুলো উপভোগ করতে পারবে। দীর্ঘশ্বাস ফেলে আনা চোখ বুঝল, তার চোখের সামনে ভেসে উঠল সেরিওজা আর রনস্কির মুখ দুটো। এরপর থেকে ক্যারেনিন দম্পতি অপরিচিতের মতোই এক বাড়িতেই বসবাস করে। অ্যালেক্সেই ক্যারেনিন সপ্তাহে একবার নিয়ম করে অ্যানার সঙ্গে দেখা করেন চাকর বাকরদের চোখে ধুলো দেবার জন্য। ব্রনস্কির সাথে অ্যানা বাড়ির বাইরে মাঝে মাঝে সাক্ষাৎ করে। এভাবেই কিছুদিন চলল, কিন্তু শেষ রক্ষা হল না। শরীর অসুস্থ বোধ করায় অ্যানা একদিন ব্রনস্কির সাথে বাড়িতেই দেখা করার সিদ্ধান্ত নেয়। অ্যালেক্সেই এর সে সময় বাড়িতে থাকার কথা ছিল না, কিন্তু সেদিন কোনো কারণে তাঁর বেরোতে দেরি হয়েছিল। সদর দরজা খুলতেই ব্রনস্কির মুখোমুখি হয়ে পড়লেন তিনি।
আপনি কি চাই এখানে আপনার?
ব্রনস্কি নির্দ্বিধায় করমর্দনের ভঙ্গিতে একটা হাত বাড়িয়ে দেয় অ্যালেক্সেইয়ের দিকে। কিছুটা অহংকার আর বিদ্রুপ মেশানো একটা হাসি যেন খেলে গেল ব্রনস্কির মুখে। দেখে সর্বাঙ্গ জ্বালা করে উঠল অ্যালেক্সেইয়ের। ব্রনস্কির বাড়ানো হাতটা উপেক্ষা করে তিনি বললেন,
আমার স্ত্রী অসুস্থ, আমি চাই না বাইরের কোনো লোক তাকে বিরক্ত করুক।
এই বলে আর্দালিকে দরজা বন্ধ করার নির্দেশ দিয়ে ঝড়ের বেগে ক্রুদ্ধ অ্যালেক্সেই অ্যানার ঘরে ঢোকেন।
আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রেমিকটিকে আমি আমার বাড়িতে বরদাস্ত করব না, তবুও কোন সাহসে তুমি?
ওর সঙ্গে আমার দেখা করার দরকার ছিল, কারণ আমাকে অপমান করা কত সহজ, তাই না?
কি অপমান? তুমি কি নিষ্পাপ নাকি যে তোমায় অপমান করা পাপ হবে? আমি সততার পক্ষেই কথা বলছি।
সততা? তুমি এত নিষ্ঠুর, তা আগে জানা ছিল না জানো।
শুধুমাত্র সমাজের চোখে শালীনতা বজায় রাখার জন্যই এখনো আমি আমার নাম বহন করার অনুমতি তোমায় দিয়েছি। একে কি তুমি নিষ্ঠুরতা বলো? আমারই অর্থে প্রতিপালিত হয়ে তুমি স্বামী সন্তানকে ত্যাগ করতে চাও? দেখো অ্যানা, এটা নিষ্ঠুরতার চেয়েও ভয়ঙ্কর। জানো জানো কি বলে একে? নীচতা।
আর কোনো বাগবিতণ্ডায় না গিয়ে অ্যালেক্সেই আলমারি থেকে একটা পোর্টফোলিও ব্যাগ নিয়ে তীব্র গতিতে বেরিয়ে যান। তিনি সোজা গিয়ে পৌঁছন উকিলের বাড়ি, সেখান থেকে মস্কো। আজ এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন অ্যানার সাথে বিবাহ বিচ্ছেদ করবেন, কিন্তু তার সাথে প্রমাণ করে দেবেন যে সে কতখানি ব্যভিচারিণী। পোর্টফোলিও ব্যাগে রাখা ব্রনস্কির লেখা চিঠিগুলো তিনি উকিলকে দেবেন। সমাজ অ্যানাকে একঘরে করবে, কিভাবে সে নতুন সংসার পাতে তা তিনি দেখে নেবেন। স্টিভা বেশ ফুর্তিতেই আছে। ডলি ছেলে মেয়ে নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে মস্কোয়। বন্ধু লেভিনও সম্প্রতি মস্কোয় এসেছে। হঠাৎ একদিন পথে অ্যালেক্সেইকে দেখে তাকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে বসল সে। কথা বলেই অ্যালেক্সেই বুঝলেন বোন অ্যানার বর্তমান অবস্থা বা তাদের ভেতরে তিক্ত সম্পর্কের কথা কিছুই জানে না স্টিভা, আর সেটাই স্বাভাবিক। খানিক জবরদস্তির পর তিনি ডিনারে যেতে রাজি হন। সেই ডিনার পার্টিতে বহুকাল বাদে লেভিনের সঙ্গে দেখা হল কিটির। লেভিনকে দেখা মাত্র কিটির ব্যবহারে মার্জনা ভিক্ষার আকুতি, বিশ্বাস আর এক ভীরু কোমলতা দেখতে পেল লেভিন। আর লেভিনের মধ্যে ফুটে উঠল আশা, ভালোবাসা আর আরতি। অ্যালেক্সেই, ডলি, লেভিন, কিটি আরও দু তিনজন বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা দিব্যি জমে উঠল। অ্যালেক্সেইও যেন প্রায় সবকিছুই ভুলে গেছেন। কথায় কথায় ডলি বলল,
এখানে অ্যানা নেই বলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না?
কথাটা বলেই ডলি বুঝল অ্যালেক্সেই আর কিটি দুজনেই হঠাৎ একটু আগের স্বাভাবিকতা হারিয়ে ফেলল। কিটির গম্ভীর হওয়ার কারণ ডলি জানত। অ্যালেক্সেই এর মুখ দেখে ডলি ভয় পেল। পরিস্থিতি সামাল দিতে সে বলল,
মানে বলছিলাম যে অ্যালেক্সেই আমাদের মধ্যে আছেন, অ্যানা থাকলে ব্যাপারটা সম্পূর্ণ হতো, তাই আর কি।
ডলি খেয়াল করল অ্যালেক্সেই এর ঠোঁটের কোনায় একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। সবাই নতুন করে আবার কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লে ডলি এক কোনায় গিয়ে অ্যালেক্সেইকে জিজ্ঞেস করে,
কি হয়েছে অ্যানার, আপনি কি কিছু লুকোচ্ছেন?
আসলে খুব তাড়াতাড়ি অ্যানার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হবে।
কি? অ্যানা কি করেছে?
নিজের কর্তব্যকে অবিসর্জন দিয়েছে আর আমার সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করেছে।
না না না, আমি বিশ্বাস করি না এটা, অ্যানা এ কাজ করতেই পারে না।
দেখো, বাস্তবকে অবিশ্বাস করা যায় না ডলি। যখন সে নিজেই বলে যে আমার সাথে কাটানো 8টা বছর তার ভুল ছিল, তখন সে বিষয়ে আমার ভুল হওয়াটা অস্বাভাবিক। অ্যানা ব্রনস্কিকে ভালোবাসে।
কি?
আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু যে নিজেই ধ্বংস হতে চায় তাকে আমি আটকাবো কি করে?
অ্যানা একদিন আমার সংসারকে ধ্বংসের হাত থেকে আটকেছিল, আজ সেই কিনা?
ঠিক সেই সময় স্টেপেন বাকি বন্ধুদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়লে লেভেন আর কিটির মধ্যে নিবিড় এক বন্ধন গড়ে উঠতে থাকে। কিটি চক দিয়ে সবুজ রঙের টেবিল কাভারটার ওপর আনমনে কিছু বৃত্ত আঁকতে থাকে। লেভেন হঠাৎ কিটির হাত থেকে চকটা নিয়ে কিছু এলোমেলো শব্দ লেখে টেবিলে, যা সাজিয়ে নিলে দাঁড়ায়,
তখন যা হয়নি তাকে এখনো হয় না।
উত্তরে কিটি যা লিখল তার অর্থ হল,
তখন আমি নিজেকে চিনতে পারিনি।
লেভিন একইভাবে জানাল,
আমি আজও তোমায় একই রকম ভালোবাসি কিটি।
কিটির চোখে আনন্দের উচ্ছ্বাস দেখে লেভিনের মন ভরে গেল। তার জীবনটা যে আবার কোনোদিন পরিপূর্ণ হতে পারে এ কথা সে কল্পনাও করেনি। বেশ কয়েক মাস ধরে মস্কোতেই আছেন অ্যালেক্সেই ক্যারেনিন। অ্যানার মুখদর্শন করেন না তিনি। হঠাৎই একদিন অ্যানার একটা চিঠি আসে তার কাছে। রীতিমতো অবাক হলেন তিনি। সেরিওসা ভালো আছে তো? উদ্বিগ্ন হয়ে তিনি চিঠিটা খুললেন।
আমি আর বাঁচব না, আমায় ক্ষমা করো। তোমার ক্ষমা পেলে আমার মৃত্যুটা একটু সহজ হবে।
অ্যালেক্সেই ধন্দে পড়লেন। অ্যানা কি সত্যিই অনুতপ্ত নাকি এ ছলনা? বাঁচব না কথার অর্থ কি? সাত পাঁচ ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন পিটার্সবার্গ গিয়েই ব্যাপারটা জানবেন। পিটার্সবার্গে বাড়ি পৌঁছে অ্যালেক্সেই দেখলেন অ্যানা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সন্তানের জন্ম দিতে গিয়ে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার আর কোনো আশাই দেখাতে পারছেন না। ঘরের বাইরে একটা চেয়ারে ব্রনস্কি বসে রয়েছে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অ্যালেক্সেইকে দেখেই সে উত্তেজিত হয়ে উঠল, হাত জোড় করে বলল,
দেখুন, আমাকে আপনি যা খুশি শাস্তি দিতে চান দেবেন, কিন্তু এখন নয়। দয়া করে এখানে থাকবার অনুমতি দিন আমায়।
অ্যালেক্সেই কিছু বলে ওঠার আগেই সিস্টার ঘরের বাইরে এসে তাকে বলল,
অ্যালেক্সেই আলেকজান্দ্রোভিচ ক্যারেনিন, একটু আসবেন, ম্যাডাম বারবার শুধু আপনাকেই খুঁজছেন স্যার।
ব্রনস্কির দিকে একবার দৃষ্টি দিয়েই অ্যালেক্সেই চিন্তিত মুখে ঘরে ঢুকলেন। অর্ধ অচেতন অ্যানা অ্যালেক্সেইকে চিনতে পারল। জ্বরতপ্ত হাত বাড়িয়ে স্বামীর একটা হাত জড়িয়ে ধরল অ্যানা। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
অ্যালেক্সি, তুমি এসেছ? জানো, মৃত্যুকে না আমি আমি ভয় পাই না, কিন্তু একা হতে ভয় লাগে। আমার এ কাজ ক্ষমা করা যায় না আমি জানি অ্যালেক্সি। আমি যেখানে হোক চলে যাব, সেরিওসা আর আমার এই মেয়েটাকে নিয়ে যেতে দিও আমায় প্লিজ।
অ্যালেক্সেই বুঝলেন অ্যানার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, তবে আজ যেন তিনি প্রেম আর ক্ষমার এক অচেনা আবেগ অনুভব করলেন অ্যানার প্রতি, যা আগে কখনো অনুভব করেননি। অ্যানা আবার বলে উঠল,
তুমি খুব ভালো মানুষ অ্যালেক্সেই, ও কোথায়? হ্যাঁ, ও কোথায়? ও আসেনি? এখনো আসছে না কেন?
ব্রনস্কিকে ঘরে ঢুকতে দেখে অ্যানা আর একটা হাত বাড়িয়ে দেয়। ব্রনস্কির একটা হাত অ্যালেক্সেই এর হাতে মিলিয়ে দিতে দিতে অ্যানা বলে ওঠে,
অ্যালেক্সেই, ওকে ক্ষমা করো। হ্যাঁ, ওকে ওকে ক্ষমা করো। শান্তি শান্তি, এবার আমি নিশ্চিন্তে যেতে পারি। ডক্টর, আমাকে একটু মরফিন দিন না। অ্যালেক্সি, আমার আমার মেয়েটা আর সেরিওসা।
এরপর কয়েকদিন প্রচণ্ড জ্বরে প্রায় অচৈতন্য হয়ে রইল অ্যানা। যখনই জ্ঞান ফিরছে তখনই প্রলাপের ভেতর যে কথাটা বোঝা যাচ্ছে তা হল ক্ষমা। ব্রনস্কি রোজই আসে। একদিন অ্যানার ঘরের সামনে ব্রনস্কির দুহাত জড়িয়ে ধরলেন অ্যালেক্সেই।
আমাকে আমাকে আপনি ভুল বুঝবেন না, ভেবেছিলাম বিবাহ বিচ্ছেদের দিকেই যাব। ওকে ক্ষমা করার পর, জানেন, ওকে ক্ষমা করার পর আমি অদ্ভুত এক শান্তি পেয়েছি। এখন আমার কর্তব্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার উচিত ওর সঙ্গে থাকা, এবং আমি তাই থাকব। যদি ও আপনার সঙ্গে দেখা করতে চায় আমি আমি নিজে আপনাকে জানাব, কিন্তু কিন্তু এখন আপনার পক্ষে এখান থেকে চলে যাওয়াই ভালো।
না দেখুন,
এতে আপনি যদি সারা পৃথিবীর কাছে আমাকে উপহাসের পাত্র করতে চান তো করবেন, কিন্তু কিন্তু তাতেও আমি ওর পাশেই থাকব।
ব্রনস্কি কোনো কথাই বলতে পারল না, চুপচাপ সিঁড়ি দিয়ে নামার পথে হঠাৎই নিশ্চল হয়ে গেল তার পা। নিজেকে এত অপমানিত আর লজ্জিত আগে কোনোদিন মনে হয়নি। অ্যানার যে স্বামীকে এতদিন তাদের দুজনের মাঝে হাস্যকর এক করুণার পাত্র হিসেবে মনে করত, আজ সেই স্বামীরই অভিভাবকত্ব আর মহানুভবতার সামনে নিজেকে অনেক ছোট মনে হল ব্রনস্কির। মাথাটা ভারী হয়ে উঠছে, বাড়ি ফিরে একটু ঘুমানোর চেষ্টা করে ব্রনস্কি, পারে না। অজস্র ছবি আর টুকরো টুকরো স্মৃতির মিছিল অস্বাভাবিক দ্রুততায় ছুটে চলে মাথার ভেতর।
একদিন সবকিছুরই অর্থ ছিল, কিন্তু আজ আমার কাছে সবকিছুই অর্থহীন। অ্যানা ক্ষমা চাইছে অ্যালেক্সের কাছে, আর অ্যালেক্সেও হাসি মুখে তার সব দায়িত্ব নিতে প্রস্তুত, এমনকি এমনকি আমার ঔরসজাত সন্তানেরও। আমি এভাবে হেরে গেলাম, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সমাজে একটা হাসির খোরাক হয়ে বেঁচে থাকতে আমি কিছুতেই পারব না, কিছুতেই পারব না।
টলতে টলতে দেরাজ থেকে রিভলভার বের করে নিজের বুক লক্ষ্য করে ট্রিগার টিপে দেয়। ভারসাম্য হারিয়ে রক্ত স্নাত ব্রনস্কি লুটিয়ে পড়ে মাটিতে। এ যাত্রায় অ্যানার মৃত্যুর আশঙ্কা কেটে গেছে। অ্যানার চুল ছোট করে কেটে দেওয়া হয়েছে। দুর্বলতায় সামান্য উত্তেজনাতেই সারা শরীর কাঁপতে থাকে তার। অ্যালেক্সেই আলেকজান্দ্রোভিচ ক্যারেনিন লক্ষ্য করেন, সুস্থ হওয়ার পর থেকে অ্যানা কেমন যেন ভয় পাচ্ছে তাকে। তিনি সামনে গেলেই প্রবল অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ছে অ্যানা। তার মুখের দিকে তাকাতে পারছে না। একদিন প্রিন্সেস বেটসি দেখা করতে এলো অ্যানার সাথে।
অ্যানা, ব্রনস্কিও প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছে। সে তাসখান্দে চলে যাওয়ার আগে তোমার কাছ থেকে বিদায় নিতে চায়। তুমি কি দেখা করবে?
আমি দেখা করতে চাই না।
যে মানুষটা তোমার জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, আজ তাকে বিদায় জানাতে পারছো না? তুমি কি চাও?
ঠিক সেই কারণেই চাইছি না।
তিন দিন অ্যালেক্সেইয়ের মহানুভবতার ফাঁস অ্যানার গলায় যেন চেপে বসে। ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, পালাও। বিষণ্ন অ্যানা হতাশায় ডুবে যায়। ইদানিং অ্যালেক্সেইয়ের উপস্থিতিতেও সে বিরক্ত বোধ করে। কেউই কথাটা মুখে প্রকাশ না করলেও অ্যালেক্সেই আর অ্যানা দুজনেই বুঝতে পারে, জোর করে তার ছেঁড়া বাদ্যযন্ত্র থেকে তারা দুজনেই সুর তোলার বৃথা চেষ্টা করছে। এভাবে বেশিদিন থাকা সম্ভব নয়। অ্যানা স্টিভাকে ডেকে সব কথা খুলে বলে। আশ্বাসের সুরে অ্যানার শীর্ণ ফ্যাকাশে হাতটাকে চেপে ধরে স্টিভা জানায়,
দেখো, সব পরিস্থিতি থেকেই তো বেরোবার কোনো না কোনো পথ থাকে, তাই না অ্যানা? চিন্তা করো না, আমি নিজেই বরং অ্যালেক্সেইয়ের সঙ্গে কথা বলব।
না, আমি অনেক ভেবেছি স্টিভা, একমাত্র মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই।
না 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 না, ভুল করছো, এই কথা ভুল অ্যানা। শোনো, অ্যালেক্সেই তোমার চেয়ে 20 বছরের বড়, আর প্রেম কি তা না জেনেই তার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। স্বীকার করছি সেটা ভুল, কিন্তু বাস্তব। তারপর এমন একজনকে তুমি ভালোবাসলে যিনি তোমার স্বামী নন, এটাও দুর্ভাগ্যজনক কিন্তু বাস্তব ঘটনা। তোমার স্বামী তা জানতে পেরেছেন এবং তোমায় ক্ষমা করে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এর পরেও কি তুমি তোমার স্বামীর সঙ্গে জীবন কাটাতে চাও? তিনি কি তাই চান?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না।
অথচ একটু আগেই তুমি বলেছ অ্যালেক্সেইয়ের এই মহৎ হওয়ার প্রচেষ্টা তোমার কাছে অসহ্য লাগছে। আচ্ছা, তোমার কি মনে হয় উনিও কি এতে সুখী হচ্ছেন? বেশ, আমি ওর কাছে যাচ্ছি। শোনো অ্যানা, বিবাহ বিচ্ছেদই এর একমাত্র সমাধান হতে পারে।
ঘোর লাগা চোখ তুলে স্টিভার দিকে তাকায় অ্যানা, কোনো কথা বলে না। অ্যালেক্সেইয়ের সঙ্গে কথা বলে স্টিভা যা বুঝল তাতে তার মনে হল, পুরোপুরি সম্মত না হলেও এই দমবন্ধ পরিবেশ থেকে তিনিও মনে মনে নিষ্কৃতি চাইছেন। একথা বেটসিকে জানাতেই সেও ধরেই নিল অ্যালেক্সেই ও অ্যানা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদে রাজি। সে ব্রনস্কিকে কথাটা জানাতেই ব্রনস্কি গাড়ি ছুটিয়ে পৌঁছল অ্যানার কাছে। দুজনেই যাবতীয় বাধা বিপত্তি অভিমান ভুলে পরস্পরকে আলিঙ্গন করল। অ্যানার দুর্বল মাথাটা নিজের বুকে চেপে ব্রনস্কি বলল,
আমরা ইটালিতে যাব না, তুমি সুস্থ হয়ে উঠবে।
স্টিভা বলেছে, অ্যালেক্সি সব কিছুতেই রাজি হয়েছেন। আচ্ছা, সেরিওজাকে আমায় দেখবেন তো?
এখন এসব কিছু ভেবো না তুমি, সব ঠিক হয়ে যাবে।
একসময় পদোন্নতি যে সোপানে পা রাখবে বলে ব্রনস্কি তাসখানদের প্রস্তাবে সায় দিয়েছিল, আজ অবলীলায় সে পদ প্রত্যাখ্যান করল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নানান রকমের গঞ্জনার শিকার হতে হবে বলে সেনাবাহিনীর পদ থেকেও ইস্তফা দিল। এর এক মাস পর অ্যালেক্সেই অ্যালেকজান্ড্রোভিচ ক্যারেনিন আর ছেলে সেরিওজাকে রেখে বিবাহবিচ্ছেদের তোয়াক্কা না করে ছোট্ট মেয়েটিকে নিয়ে ব্রনস্কির সাথে বিদেশে পাড়ি দিল অ্যানা। মস্কোর এক সম্ভ্রান্ত গির্জায় লেভিন আর কিটির বিয়ে সুসম্পন্ন হয়েছে। লেভিনের অবিবাহিত বন্ধুরা হাসি ঠাট্টা করে বলত, বিয়ের পর স্বাধীনতা বলে কিচ্ছু থাকে না। কিন্তু লেভিন নিজে অনুভব করল, বিয়েতে যদি প্রেম থাকে, প্রকৃত ভালোবাসা থাকে, তবে পরাধীনতাতেই আনন্দ। স্ত্রীর ইচ্ছেকে নিজের ইচ্ছে বলে মেনে নেওয়াতেই সুখ। কিন্তু তার এও মনে হতো, সে কি কিটিকে সম্পূর্ণ বুঝতে পারে? কিটির ইচ্ছেগুলোকে ছুঁতে পারে? যদি না পারে তাহলে? যে সুখের স্বপ্ন মানুষ দেখে তা কি অলীক?
কি এত ভাবছো বলো তো? সকাল থেকেই দেখছি অন্য মানুষ কো, কিছু কি হয়েছে?
আমি তোমার যোগ্য হতে চাই কিটি।
আমি তোমার যোগ্য কিনা সেও তাহলে বিচার করেই দেখতে হয়, কি বলো? আমি অত শত বুঝি না, কিন্তু আমি তোমাকে বুঝতে পারি। তোমার পছন্দ অপছন্দগুলোকে অন্তর থেকে অনুভব করতে পারি। একটা সুন্দর সম্পর্কের জন্য এটাই কি যথেষ্ট নয়?
হয়তো যথেষ্ট, আমি ঠিক জানি না কিটি।
কিটি লেভিনের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে চলে গেল। চাষাবাদের নতুন পদ্ধতি, নতুন হাতিয়ার ব্যবহারে ঘোরতর বিরোধী কৃষকরা। তারা জানে কলের লাঙল বেশি কাজ করে। স্ক্যারিফায়ারও নেহাত মন্দ নয়, কিন্তু তারা রাজি নয়। জনগণের সাথে জমির সম্পর্ক নিয়ে লেভিন তার প্রবন্ধের তত্ত্বগত দিকের ব্যবহারিক প্রয়োগ ঘটাতে চেয়েছিল নিজের জমিতে। কিটি ব্যাপারগুলো না বুঝলেও লেভিনের কাছে এইসব কাজের গুরুত্ব বুঝতে পারে। তবুও লেভিনের কাছে বিয়ে সম্বন্ধে যে স্বপ্ন ছিল সেটার মোহভঙ্গ হয়েছিল। তার জায়গায় এসেছিল এক নতুন উপলব্ধি।
সূর্যাস্তের সময় মাঝি যখন দাঁড়বায়, তখন তা দেখলে কতই না শান্তি লাগে। কিন্তু নিজেকে ওই মাঝির জায়গায় বসালে যে সে শান্তি আর থাকে না। নদীর উজান ভাটা, স্রোতের অনুকূল প্রতিকূল কত কিছুই না খেয়াল রাখতে হয় মাঝিকে। আমার অবস্থাটা এখন সেই মাঝির মতোই।
কিটি খুব গুছিয়ে গৃহস্থালির কাজ করত, একটু এদিক ওদিক হলেই দুশ্চিন্তা করে বসত। লেভিন সাংসারিক জীবনের খুঁটিনাটি অনেক কিছুরই অর্থ বুঝত না, তার মধ্যে একটা ছিল ঝগড়া। লেভিন কোনোদিন কল্পনাও করেনি যে স্ত্রী শুধুমাত্র ভালোবাসার পাত্রী, তার সাথে ঝগড়াও করা যায়। প্রথম ঝগড়াটা হয়েছিল খামার বাড়ি থেকে লেভিন আধ ঘন্টা দেরিতে বাড়ি আসার ফলে। অনেক সময় লেগেছিল কিটির রাগ ভাঙাতে। পরে সে নিজের মনেই ভেবে দেখেছে, এই মান অভিমান পর্বটা তার ভালোই লেগেছিল, বেশ মিষ্টি। নিজের কাজে সে এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিতে পারে। আগে সে সময় কাটাবে বলে লিখত, এখন সে লিখবে বলে সময় খুঁজে নেয়। এরই মধ্যে একদিন কিটি জানাল লেভিন বাবা হতে চলেছে। কিটির গর্ভধারণের খবরটা প্রথমে পেয়ে লেভিন হতবুদ্ধি হয়ে পড়েছিল। তারপর এক অজানা আনন্দে তার মন ভরে গিয়েছিল। কিটি একই সঙ্গে স্ত্রী, গৃহকর্ত্রী
আমার সন্তানের মা এতগুলো ভূমিকা একসাথে পালন করছে, এ কথা ভেবেই লেভেন মুগ্ধ হয়ে গেল। অ্যানা আর ভ্রনস্কি তিন মাস ধরে ভেনিস, রোম, নেপলস ঘুরে ঘুরে অবশেষে ইটালির একটি ছোট্ট শহরে এসে পৌঁছল। সেই দমবন্ধকর পরিবেশ থেকে মুক্তি, সারা দিন রাত ভ্রনস্কির সান্নিধ্য আর স্বাস্থ্যোদ্ধারের আনন্দে অ্যানার সুখ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। এমনকি সেরিওসাকে ছেড়ে আসার কষ্ট সে তেমনভাবে অনুভব করার সুযোগ পায়নি। কোলের মেয়েটাই যেন স্নেহের স্থান জুড়ে বসেছিল। জীবনের প্রতি অ্যানার তীব্র আকাঙ্ক্ষা যেন ভ্রনস্কির প্রতি তার ভালোবাসা আর অধিকারবোধকে তীব্রভাবে বাড়িয়ে দিল, আর সেই সাথে মনে জুড়ে বসল ভ্রনস্কিকে হারাবার ভয়। অন্যদিকে ভ্রনস্কি কিন্তু বাধাবন্ধনহীন প্রেমের জোয়ারে গা ভাসিয়েও পরিপূর্ণ সুখী হতে পারেনি। পুরনো সামরিক জীবন, পিটার্সবার্গের সেই পরিচিত পরিবেশ তাকে প্রতিদিন আগের চেয়েও বেশি করে টানতে লাগল। সময় কাটানোর জন্য প্রথমে রাজনীতি, তারপর নতুন নতুন বই পড়া, আর শেষে চিত্রকলাকে আপন করার চেষ্টা করেও যখন বিশেষ কোনো লাভ হল না, তখন বুকের মধ্যে ঠেলে ওঠা অবসাদের ভাবটা দূর করার জন্য পিটার্সবার্গেই ফেরার সিদ্ধান্ত নিল। অ্যানাও খুশি মনেই রাজি হল।
দেখো অ্যানা, আমার মনে হয় পারিবারিক জমিদারিতেই গ্রীষ্মকালটা কাটানো উচিত, আর মার সাথে কথা বলে যদি জমির ভাগটা বুঝে নেওয়া যায় তাহলেও একটা কাজের কাজ হয়।
পিটার্সবার্গে আমার সেরিওসা আছে, সেখানে গেলে তার সাথে আমার দেখা হবে।
আলেক্সেই আলেকজান্দ্রোভিচ ক্যারেনিন বড় আঘাত পেয়েছেন। অ্যানা চলে যাওয়ায় একাকিত্ব যেন তাঁকে গ্রাস করেছে। সেরিওসার মুখের দিকে তিনি তাকাতে পারেন না। বাড়ির এতগুলি গৃহভৃত্যদের পরিচালনা, ছেলের পড়াশোনা, হিসেবপত্র, এইসব কাজগুলি যেন ছোট্ট কিন্তু তীক্ষ্ণ শলাকার মতো বিঁধে অ্যানার অনুপস্থিতিকে তীব্রভাবে মনে করায়। কাছের বন্ধুস্থানীয় কেউ নেই যার সাথে মনের যন্ত্রণা তিনি ভাগ করে নিতে পারেন। নিদারুণ কষ্টে দিন কাটছিল তাঁর। ঠিক এই সময় খ্রিশ্চান ধর্মের প্রবল অনুরাগিনী কাউন্টেস লিডিয়া ইভানোভনা অনুমতির পরোয়া না করে সোজা এসে দেখা করলেন অ্যালেক্সেইয়ের সাথে। খ্রিস্টের প্রেমের ধর্মে অনুরক্ত হয়ে কাউন্টেস লিডিয়া সারা জীবনে বারবার প্রেমে পড়েছেন। সেই তালিকায় রাজপরিবারের অন্তর্ভুক্ত পুরুষ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত আছেন। আজ নিজে থেকেই তিনি ছুটে এসেছেন অ্যালেক্সেইয়ের কাছে। হতাশার এই চরম মুহূর্তে অ্যালেক্সেইও তাকে না করতে পারেননি।
আপনার সংসারের দেখভাল করার দায়িত্ব আমি নিতে প্রস্তুত। আমি সেরিওসাকেও দেখাশোনা করব। আপনি শুধু ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করুন, তিনি আপনাকে শান্তি আর মুক্তির পথ দেখাবেন।
কাউন্টেস, আপনাকে ধন্যবাদ না জানিয়ে আমি পারছি না। সত্যি বলবো, আমি না ভেঙে গুড়িয়ে গিয়েছি একেবারে, কিছুই যেন ঠিক ভেবে উঠতে পারছি না।
খুবই স্বাভাবিক, কিন্তু আপনি ক্ষমা করে যে মহৎ কাজটি করেছিলেন তার জন্য সবাই আপনাকে সম্মান করে, কাজেই আপনার লজ্জার কিছু নেই। শুধু ঈশ্বর যেন আপনার যন্ত্রণার উপশম ঘটান এই প্রার্থনা করুন।
মাথা নেড়ে সম্মত হলেন অ্যালেক্সেই। সেই থেকে কাউন্টেস লিডিয়াই নিজের মতো অ্যালেক্সেইয়ের সংসার সামলাচ্ছেন, রোজই আসা যাওয়া করেন। সেরিওসাকে তিনি বোঝান যে তার মা মারা গেছে, কাজেই তাকে ভুলে যাওয়াই তার জন্য মঙ্গল। কয়েকদিন ধরে কাউন্টেস লিডিয়া সাংঘাতিক চিন্তিত হয়ে রয়েছেন, কারণ বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে অ্যানা আর ভ্রনস্কি
পিটার্সবার্গে ফিরে এসেছে। একদিন অ্যালেক্সেইকে লেখা অ্যানার একটা চিঠি পান তিনি। বজ্রাহাতের মতো চিঠিটা খুলে পড়তে শুরু করেন। সেরিওজাকে দেখতে চেয়ে অ্যানার চিঠি। তিনি তক্ষুনি অ্যালেক্সেইকে খবর পাঠিয়ে দেখা করেন।
ওকে ফিরিয়ে দেওয়ার অধিকার আমার নেই কাউন্টেস, আইনো তো যে সেরিওজার মা।
আপনি এই রকম নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিতে পারেন না। অনেক কষ্টে সেরিওজাকে বোঝাতে পেরেছি, এখন সে মনে করে তার মা মৃত। সে ঈশ্বরের কাছে মায়ের জন্য প্রার্থনা করে। এখন তার শিশু মনে আঘাত দেওয়া কোন অর্থে যুক্তিসঙ্গত আপনি বলুন।
হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, তবে আমি না ঠিক বুঝতে পারছি না জানেন, কি করা উচিত কি করা উচিত নয়।
আপনি যদি না পারেন, যা লেখার আমি লিখে দিচ্ছি। আমি নিঃস্বার্থভাবে আপনাদের ভালো চাই, ভরসা করতে পারেন আমায়।
কাউন্টেস লিডিয়া চলে যান। অ্যানা বা ভ্রনস্কি কেউই আগে থেকে ধারণা করতে পারেনি যে পিটার্সবার্গকে ছেড়ে তারা চলে গিয়েছিল তা আর আগের মতো নেই। পরিস্থিতি অনুযায়ী সেও বদলে গেছে। যেমন বোন প্রিন্সেস বেটসির সঙ্গে ভ্রনস্কি যখন দেখা করতে গেল, তখন প্রথমে উচ্ছ্বসিত হলেও একটু পরেই সে যেন চুপসে যায়। কোনো মতে হাসির ভান করে সে বলে,
তোমাদের বিয়ে হয়নি তো কি হয়েছে? লোকে আমায় হয়তো খারাপ বলবে, সে বলুক, আমি একদিন গিয়ে অ্যানার সঙ্গে দেখা করে আসব।
সত্যি?
সত্যিই যাব। দেখো আমার একটু তাড়া আছে, আমি বেরোব।
বেশ বেশ, অবশ্যই এসো কিন্তু একদিন, তোমরা ছাড়া আমরা অসম্পূর্ণ।
ছেলে চাকরিতে ইস্তফা দেওয়ায় ভ্রনস্কির মাও এখন অ্যানার ওপর রীতিমতো অসন্তুষ্ট। ছেলের জীবন নষ্ট করার জন্য যেন অ্যানাই একমাত্র দায়ী। ভ্রনস্কি দেখল অ্যানাকে বাড়িতে রাখার মতো পারিবারিক সমর্থন সে পাবে না। কাজেই যে অভিজাত হোটেলে তারা প্রথম দিন উঠেছিল সেখানেই তারা থেকে যেতে বাধ্য হল। ইদানিং অ্যানার মন মেজাজেরও কুলকিনারা পাচ্ছে না ভ্রনস্কি। এই মুহূর্তে মনে হয় ভালো আছে, আবার পরক্ষণেই খিটখিটে আর বিরক্ত হয়ে ওঠে। আসলে অ্যানা বুঝতে পারেনি যে পিটার্সবার্গে এসে এত কাছে থেকেও সেরিওজাকে একবার কাছে পেতে তার এত সমস্যা হবে। অ্যালেক্সেইকে লেখা চিঠির প্রত্যুত্তরে যে চিঠি লিডিয়া ইভানোভনা পাঠিয়েছেন সেটা পড়ার পর থেকেই সারা শরীর তার রাগে জ্বলে যাচ্ছে। সমাজে তার স্থান কোথায় এসে দাঁড়িয়েছে তা পিটার্সবার্গে আসার পর থেকেই নানান ছোট বড় ঘটনায় সে যেন অনুধাবন করতে পারছে। সেরিওজার সঙ্গে সাক্ষাৎ অত সহজ হবে না তা সে বুঝেছে, তবুও সে প্রতিজ্ঞা করল।
কাউন্টেস লিডিয়া লিখেছেন, আমাকে দেখলে আমার ছেলের মনে নাকি এমন প্রশ্ন জাগবে যার উত্তর দেওয়া ধর্মবিরোধী। আমি দেব সে উত্তর। সেরিওজার ওপর আমার দাবি ওরা অগ্রাহ্য করতে পারে না। আমি কালই যাব ওই বাড়ি।
মেয়েকে আয়ার হাতে দিয়ে পরদিন সকালে অ্যানা ভ্রনস্কিকে কিছু না জানিয়েই বেরিয়ে যায়। ও বাড়িতে যখন পৌঁছয় তখন সকাল আটটা। আর্দালি চাপরাশি সবাই তাকে চিনতে পারে, কেউ আটকায় না। অ্যানা সোজা দোতলায় উঠে ছেলের ঘরে ঢুকে পড়ে। সেরিওজার ঘুম সবে ভাঙবে ভাঙবে করছে। অ্যানা তার মাথার চুলে হাত বোলাতে থাকে। অ্যানার মনে হয় সেরিওজা যেন একটু লম্বা হয়ে গেছে, আগে চেয়ে একটু রোগাও। কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে নাম ধরে ডাকতে থাকে,
সেরিওজা, ও মাই সেরিওজা।
ধীরে ধীরে চোখ খোলে সেরিওজা। অ্যানাকে দেখা মাত্র বিদ্যুৎ বেগে উঠে তার বুকে ঝাঁপিয়ে পড়ে।
মাম্মা, মাম্মা, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি ঠিক আসবে।
সোনা আমার,
ওরা বলেছিল তুমি মরে গেছো, কিন্তু আমি জানতাম তুমি আসবে। তুমি কাঁদছো কেন মাম্মা?
সোনা, কতদিন পর তোমাকে দেখলাম, আনন্দে কাঁদছি বাবা, আনন্দে। আসো,
তুমি চলে যাবে না তো?
অ্যানা উত্তর দেয় না, চুমুতে ভরিয়ে দেয় ছেলের শরীর। ঠিক তখনই নার্স মারিয়া ঘরে ঢুকে জানায়,
ম্যাডাম, স্যার প্রতিদিন 9টার মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে আসেন, হয়তো এক্ষুনি এসে পড়বেন।
সেরিওজা জড়িয়ে ধরে অ্যানাকে।
তুমি যাবে না মাম্মা।
না বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি আবার আসবো। দেখো, তোমার বাবা ভালো মানুষ, আমি অতটা ভালো নই, কিন্তু তুমি বড় হলে ঠিক আমায় বুঝবে। বুঝবে বলো, বুঝবে তো? আমার আমার ছেলে। আয় বাবা। সোনা, আমায় যেতেই হবে সেরিওসা, আমি এখন যাই।
মাম্মা!
অ্যানা চাইছিল না অ্যালেক্সেইয়ের মুখোমুখি হতে। কোনো মতে কান্না চেপে সেরিওজার হাত ছাড়িয়ে দ্রুত নিজের টুপি আর কোটটা তুলে নিয়ে অ্যানা বলে,
তুমি মনে রাখবে কিন্তু, হ্যাঁ, আমি আবার আসবো সোনা, হ্যাঁ, আর তুমি ভালো হয়ে থাকবে, কথা দাও।
সেরিওজার দিকে না তাকিয়ে কোনো মতে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে যায় অ্যানা। হোটেলের নির্জন ঘরে ফিরে অ্যানা অন্যমনস্ক হয়ে ফায়ারপ্লেসের কাছে একটা নিচু চেয়ারে বসে থাকে। আয়া বাচ্চাটিকে সাজিয়ে গুছিয়ে অ্যানার কোলে দিয়ে চলে গেল। তাকে বুকে চেপে অ্যানা বুঝল তার প্রথম সন্তান সেরিওজাকেই সে বেশি ভালোবাসে। এই ছোট্ট মেয়েটার প্রতি এখনো তার অত মায়া জন্মায়নি। বুকটা খালি লাগে অ্যানার। বাচ্চাটাকে আয়ার কাছে ফেরত পাঠিয়ে অ্যানা পুরনো অ্যালবাম থেকে খুঁজে খুঁজে সেরিওজার ছবিগুলো বের করে। নিমগ্ন হয়ে অ্যানা যখন ছবিগুলো দেখছিল, তখন ব্রনস্কি তার এক পুরনো বন্ধুকে নিয়ে ঢোকে। বন্ধুটি এখনো সামরিক বিভাগেই রয়েছে। বন্ধুটির সাথে গল্প জমানোর চেষ্টা বৃথাই হল ব্রনস্কির। অ্যানা দায় সারা উত্তর দিচ্ছে, জিজ্ঞেস করলে তবেই কিছু বলছে। বন্ধুটি চলে যাওয়ার পর অ্যানা ব্রনস্কির দুহাত চেপে ধরে।
আমরা কবে এখান থেকে যাব? আর পারছি না, সেরিওসার এত কাছে থেকেও ওকে কাছে না পাবার কষ্ট আমি সহ্য করতে পারছি না ব্রনস্কি।
অ্যানা, আমিও পারছি না। কোনো অপমানজনক পরিস্থিতি যাতে না হয় তার জন্য প্রায় সব পরিচিত মানুষের সংস্রব এড়িয়ে চলতে হচ্ছে, অসহ্য লাগছে। খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব আমরা।
অভিজাত এই হোটেলে ব্রনস্কির ঘর দোতলায়, আর অ্যানা চারতলায় মেয়ে আয়া আর নার্সকে নিয়ে থাকে। আত্মীয় আর পরিচিতরা আসা যাওয়া করবে এই ভেবেই অ্যানা পিটার্সবার্গে এই পৃথক থাকার ব্যবস্থা চেয়েছিল। ব্রনস্কিও সায় দিয়েছিল, কিন্তু আজ অবধি কোনো আত্মীয় বা বন্ধুবান্ধবদের কেউই আসেনি, একমাত্র বেটসি ছাড়া, তাও 10 মিনিটের বেশি থাকেনি। এক সন্ধ্যায় অ্যানাকে সাজতে দেখে ব্রনস্কি একটু অবাক হয়, খানিকটা ভয়ও পায়। আজকাল অ্যানা প্রায়ই রেগে থাকে, তার সাথে স্বাভাবিক কথাবার্তা প্রায় হয়ই না। অ্যানা বলল,
আমি থিয়েটারে যাচ্ছি।
ঈশ্বরের দোহায় মিথ্যে জেদ করো না অ্যানা, ওখানে অনেক পরিচিতরা থাকবেন, তোমার অস্বস্তি হবে, আমি তোমায় বারণ করছি।
ভয় পাচ্ছ কেন? আমরা দুজন দুজনকে ভালোবেসে কি মহাপাপ করেছি যে এভাবে গুটিয়ে থাকতে হবে? যা করেছি তার জন্য আমি অন্তত অনুতপ্ত নই, প্রয়োজন হলে আবার তাই করব।
এই প্রথম অ্যানার প্রতি তীব্র রাগ অনুভব করল ব্রনস্কি। ইচ্ছে করেই যেন অ্যানা কিছু বুঝতে চাইছে না। এই জমকালো পোশাকে হাসি মুখে থিয়েটারে যাওয়া মানে নিজেকেই উপহাসের পাত্রী করে তোলা। সে কথা মুখে বলতে পারছে না বলে আরও রাগ হচ্ছে ব্রনস্কির।
আমি যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে?
না,
আমি যাচ্ছি না।
অ্যানা চলে গেলে প্রচণ্ড রাগে টেবিলে ঘুষি মারে ব্রনস্কি। সোডা আর ব্র্যান্ডির বোতলগুলো ঝনঝন করে ওঠে। তাদের এই অবৈধ সম্পর্ককে ঘিরে নানা মানুষ নানা অশোভন কথা বলেছে, কেউই আর ভালো চোখে দেখছে না তাদের। অ্যানার আগের সম্মান আর প্রতিপত্তি কিছুই আর অবশিষ্ট নেই। অ্যানা কি তা বুঝেও বুঝতে চাইছে না? ব্রনস্কির আশঙ্কাই সত্যি হল। থিয়েটার শেষ হলে রাত করে বাড়ি ফিরল অ্যানা, মুখ থমথমে। ঘরে ঢুকেই এক বোতল ওয়াইন নিয়ে বসে পড়ল। বন্ধ চোখের পাতায় ধীরে ধীরে ভেসে উঠল মুখগুলো। কাউন্টেস নর্ডসেন, প্রিন্সেস ভারিয়া, মাদাম কার্তাসভ, কানে ভেসে এলো টুকরো টুকরো কথা।
ম্যাডাম ক্যারেনিনা তো থিয়েটারের চেয়ে উত্তেজক্ষরাক।
শুনেছি স্বামীর সাথে নাকি বিচ্ছেদ পর্যন্ত হয়নি, এ পক্ষের একটি মেয়েও আছে নাকি।
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অ্যানার। একসময় ঘরে আসে ব্রনস্কি। অ্যানাকে ওভাবে বসে থাকতে দেখে ব্রনস্কির মনটা ভারী হয়ে যায়। ব্রনস্কির উপস্থিতি টের পায় অ্যানা। ধীরে ধীরে চোখ খোলে, বলে,
আমি যতদিন বাঁচব ততদিন এ ঘটনা ভুলতে পারব না। ওই মহিলা বলে নাকি আমার পাশে বসাও অপমানজনক।
অ্যানা, এখনো নিছ কি মেয়েলি কথা, অত ধরো না। তবুও বলছি, কি দরকার ছিল যাওয়ার? আমি তো আগেই বারণ করেছিলাম তোমাকে।
তোমার এই আত্মসংযমকে আমি ঘৃণা করি ফ্রান্সকি। ফ্রান্সকি, আমরা আর থাকব না এখানে, চলো না ডার্লিং, আমরা গ্রামে চলে যাই। শুধু একবার বলো, তুমি আমায় আগের মতোই ভালোবাসো।
ব্রনস্কি আশ্বাস করে অ্যানাকে, কিন্তু ভালোবাসার একই কথাগুলো তার নিজের কাছেই একঘেয়ে আর গতানুগতিক লাগছিল। পরদিন খুব ভোরবেলা তারা পিটার্সবার্গ ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এবারের গ্রীষ্মকালটা ডলিকে তাদের সঙ্গে কাটানোর আমন্ত্রণ জানিয়েছে কিটি আর লেভিন। সেই মতো বাচ্চাদের নিয়ে ডলি বেশ কিছুদিন যাবত পক্রভক্সিতে কাটাচ্ছে। ডলি আগেই শুনেছিল কিছুটা দূরের একটা গ্রামেই অ্যানারা থাকছে। কাছের থেকে কাছে, তবুও যাব যাব করে যাওয়া হচ্ছিল না ডলির। একদিন সকালে গাড়ি ডেকে ডলি অ্যানার সঙ্গে দেখা করতে গেল। অ্যানাকে সে মনে মনে শ্রদ্ধা করে, অ্যানার সাহস তাকে অবাক করে। একের পর এক সন্তানের জন্ম দেওয়া আর তাদের নিয়ে হিমশিম খাওয়া ছাড়া কী বা আছে তার জীবনে? স্বামীর কাছে সে নিজেও একটা অভ্যেস। অ্যানার জীবনের রোমাঞ্চ, উত্তেজনা তার জীবনে কোথায়? এইসব ভাবতে ভাবতে অ্যানার বাড়ি এসে পড়ে। ব্রনস্কি আর অ্যানা দুজনেই খুব সমাদর করে ডলিকে ঘরে বসায়। কথা বলতে বলতে অ্যানার চোখ জলে ভরে ওঠে।
আমাকে চিঠি লেখনি কেন অ্যানা? সাহস হয়নি ডলি। প্রিন্সেস পেটসি ছাড়া পিটার্সবার্গে কেউই আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। ভেবেছি তুমিও আমাদের ঘৃণাই করো।
কথাটা বলে অ্যানা মুখ নিচু করে। অ্যানার হাতের ওপর হাত রেখে একটু চাপ দেয় ডলি। অ্যানার চোখ মুখ হঠাৎই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে আনন্দের সঙ্গে বলে,
ডলি ডলি, তুমি আমার কাছে কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে নতুন পোশাক দিই।
অ্যানা ভেতরের ঘরে চলে যায়। সেই সুযোগে ব্রনস্কি এসে ডলিকে বলে,
ম্যাডাম আমাকে একটু সাহায্য করবেন?
কি?
আপনি সত্যি অ্যানাকে ভালোবাসেন, তাছাড়া আপনার প্রভাব অ্যানার উপর অনেকখানি, আমি জানি একমাত্র আপনি পারেন।
ডলি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায়, কিছুই বুঝতে পারে না। ফ্রন্সকি বলে,
দেখুন ম্যাডাম, আপনি অ্যানাকে বোঝান, সে যেন বিবাহ বিচ্ছেদের প্রার্থনা জানিয়ে অ্যালেক্সেকে চিঠি লেখে। আমার মেয়েটাও আইনি মতে ক্যারেনিনের সন্তান, আমি আর অ্যানা পরস্পরকে ভালোবাসি, কাজেই আমাদের মেয়ে কেন এই মিথ্যে পরিচয় বয়ে বেড়াবে? তাছাড়া ভবিষ্যতে আমাদের আরও সন্তান আসতে পারে, তাদের পরিচয় বা কি হবে? আপনি আপনি প্লিজ প্লিজ অ্যানাকে বোঝান, প্লিজ।
বেশ, আমি বলবো।
ব্রন্সকি কৃতজ্ঞ চোখে ডলির দিকে তাকায়। তখনই অ্যানা ঘরে ঢোকে।
চলো ডলি, পোশাক পাল্টে নাও, তোমার কাছ থেকে অনেক গল্প শোনার আছে, আমারও তো কত কিছু বলার আছে তোমায়, চলো।
কিটি আর লেভিনের বিয়ের কথা, স্টিভা আর বাচ্চাদের কথা শেষে ডলি ব্রন্সকির কথাটা পড়ল। সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে গেল অ্যানা। দেখে ডলি বলল,
নিজের সন্তানকে বৈধ স্বীকৃতি দিতে চাওয়া, তোমার স্বামী হতে চাওয়া কি ব্রন্সকির ভুল? তাহলে কেন তুমি সহযোগিতা করছো না? ব্রন্সকির স্ত্রী হওয়ার বৈধ পরিচয় নিয়ে আমার মাথা ব্যথা নেই ডলি। সেরিওসার কি হবে? আমি জীবনে দুটো মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, ব্রন্সকি আর আমার সেরিওসা। আমি দুজনকেই পাশে চাই, নিজের বাদে কারুর ক্ষতি না করে এই দুজনকে চাওয়াটা কি আমার অপরাধ? হ্যাঁ, আমি অন্যায় করেছি একথা মেনে নিয়ে অ্যালেক্সের মহানুভবতাকে স্বীকার করে বিচ্ছেদ প্রার্থনা করার মধ্যে কি গৌরব আছে ডলি? তিনি কি তখন আমার সেরিওসাকে আমায় দেবেন, তোমার মনে হয়?
ডলি এ কথার কোনো উত্তর দিতে পারে না, অ্যানার জন্য কষ্ট হয় তার। হঠাৎ ডলির নিজের বাচ্চাদের জন্য মন খারাপ করে ভীষণ। তার রোমাঞ্চহীন গতানুগতিক জীবন যেন আশ্চর্য আলোয় দীপ্ত হয়ে উঠে তার মনকে কানায় কানায় পরিপূর্ণ করে তোলে। পরদিন সকালেই সে পক্রভক্সি চলে যায়। ডলি চলে যাওয়ার পর অ্যানা অনেক ভাবল। ইদানিং মরফিনের নেশা এত বেড়ে গেছে, স্বাভাবিক বুদ্ধি মাঝে মধ্যেই গুলিয়ে যায়। মনের মধ্যে সারাক্ষণই হতাশার বোঝা যেন। অ্যানা নিজেকে অনেক বুঝিয়ে অ্যালেক্সেইকে বিচ্ছেদের প্রার্থনা জানিয়ে চিঠি লেখে। নভেম্বরের শেষের দিকে অ্যানা আর ব্রন্সকি মস্কোয়ে চলে এল। প্রতিদিনই অ্যালেক্সেই আলেকজান্ড্রোভিচ ক্যারেনিনের সম্মতিপত্র আসবে ভেবে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করল।
আচ্ছা, আপনার কি আরো সময় লাগবে ডক্টর?
চিন্তার কোনো কারণ নেই, অনেক সময় আছে।
দেখুন, আপনার নাম করে আমি দোকান থেকে কিছুটা মরফিন সংগ্রহ করে ফেলেছি। আমার আমার খুব অস্থির লাগছে ডক্টর। সবকিছু ভালোই ভালোই হবে তো?
খুবই স্বাভাবিক। আমার এক বন্ধু আছেন যিনি এই দিনগুলোয় আস্তা বলে গিয়ে লুকোতেন।
অন্তঃসত্ত্বা কিকিকে নিয়ে মাস দুয়েক হল মস্কোয় আছে লেভিন। ডাক্তার বলেছেন এখন যে কোনো সময়ই কিটির সন্তান প্রসব হতে পারে। ভোর রাতে কিটি মিষ্টি হেসে লেভিনকে বলেছিল,
আমি মাকে ডেকে পাঠিয়েছি, তুমি নার্স আর ডাক্তারকে খবর দাও, যাও।
তোমার কিছু হবে না তো কিটি? আমি কিন্তু তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না।
কিচ্ছু হবে না আমার, যাও।
আচ্ছা।
সেই থেকে লেভিন ছুটে বেড়াচ্ছে, ভয়ে লেভিনেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিটি কি করে হাসি মুখে ওর দিকে তাকাচ্ছে এও এক আশ্চর্য। সবাইকে জড়ো করে আস্ত একটা দিন ঘোরের মধ্যে কাটিয়ে লেভিন শুনল তার একটি পুত্র সন্তান হয়েছে। কিটিও ভালো আছে। সারাদিন কিটির যন্ত্রণার সাথে লেভিনের অপরাধবোধও পাল্লা দিয়ে বেড়েছে। এখন ভারমুক্ত পাখির মতো নিজেকে হালকা লাগল লেভিনের। চাকরির সুবাদে স্টিভাকে পিটার্সবার্গে আসতে হয়েছে। এই সুযোগে অ্যানার বিষয়টা নিয়ে অ্যালেক্সেইয়ের সাথে খোলাখুলি আলোচনায় বসতে চায় সে। অ্যানা বিচ্ছেদের প্রার্থনা জানিয়ে চিঠি পাঠিয়েছে, তারপর ছয় মাস কেটে গিয়েছে, এখনো কোনো উত্তর এসে পৌঁছয়নি। মুখোমুখি কথা বলবার জন্য স্টিভা অ্যালেক্সেইয়ের বাড়ি এসে পৌঁছল।
আপনার মহানুভবতার প্রতি আমাদের সবার আস্থা আছে অ্যালেক্সেই, কিন্তু এবার একটা সিদ্ধান্ত জানানো প্রয়োজন। অ্যানাকে আপনি আপনি করুণা করুন, ওর অবস্থাটা এখন ভয়ঙ্কর।
কিন্তু আমার তো ধারণা সে যা চেয়েছিল সবই সে পেয়ে গেছে। যদি আমি সেরিওসাকে রাখতে চাই, সেই ভয় নাকি সে বিচ্ছেদ চায় না। আমি অনুমান করেছিলাম হয়তো ওই প্রসঙ্গটা শেষ হয়ে গিয়েছে।
না না, আপনি আপনি ভুল জানেন। এক সময় আপনি ওকে স্বাধীনতা বিচ্ছেদ সব দিতে প্রস্তুত ছিলেন। অ্যানা আপনার মহানুভবতায় মুগ্ধ হয়েছিল বলে কিছুই তলিয়ে ভাবেনি, কিন্তু এখন পরিস্থিতিটা ওর কাছে খুবই যন্ত্রণাদায়ক। প্রতিদিনই আপনার সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকে ও।
অ্যানা আর্কাদিয়েভনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো আগ্রহ থাকতে পারে না। আর তাছাড়া আমি যখন বিচ্ছেদ চেয়েছিলাম, তখনও আমি খ্রিশ্চান ধর্মে ভালো মতন শিক্ষিত ছিলাম না। এ বিষয়ে এখন আমাকে ভেবে দেখতে হবে।
দেখুন, আমি যতদূর জানি খ্রিশ্চান সমাজে বিবাহ বিচ্ছেদ অনুমোদিত, এমনকি গির্জা থেকেও বিচ্ছেদের অনুমতি দেওয়া হয়।
হ্যাঁ, কিন্তু সেটা এ ধরনের ক্ষেত্রে নয়।
কিছুক্ষণ চুপ করে থেকে স্টেফেন বলল,
আপনি আর আগের মতো নেই অ্যালেক্সেই আলেকজান্দ্রোভিচ কারেনিন। এই আপনি না ক্রিশ্চিয়ানিটির প্রেরণায় অনুপ্রাণিত হয়ে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত ছিলেন।
দেখো স্টিভা, আমায় মাফ করো, এখন আমি আর এই বিষয়ে আলোচনা চাই না। তবে দিন দুয়েক ভেবে আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানাব, তুমি এখন আসতে পারো।
বেশ।
মস্কোতে এসেও আরও একটা গ্রীষ্ম আর হেমন্তের একাংশ কেটে গেল। অ্যালেক্সেইয়ের থেকে বিচ্ছেদের ব্যাপারে কোনো খবর আসেনি, বাড়িতে অতিথিও বিশেষ কেউ আসে না, অ্যানাও কোথাও যায় না। বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা উপন্যাস পড়ে অতিথিশূন্য বাড়িতে অ্যানার সময় কাটতে লাগল। এই সময় ভ্রনস্কিকে তীব্রভাবে চাইতে শুরু করে অ্যানা। এই একাকিত্বের মাঝে ভ্রনস্কিকে হারানোর ভয় তাকে পাগল করে তোলে। আরো বেশি করে মরফিনে আসক্ত হয়ে ওঠে সে। প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে অ্যানা যেন পরখ করে নিতে চায় ভ্রনস্কি তাকে এখনো কতটা ভালোবাসে, কিন্তু তার ফল হয় উল্টো। অ্যানার মর্জির তল পায় না ভ্রনস্কি, ফলে ইদানিং অ্যানার সঙ্গ উপভোগ করার চাইতে ক্লাব, ঘোড়দৌড়ের মাঠ ভ্রনস্কির অবসর কাটানোর বড় আশ্রয় হয়ে ওঠে। একদিন ক্লাবে স্টিভার সাথে লেভিনের দেখা হয়। স্টিভা তাকে জোর করে অ্যানার কাছে নিয়ে যেতে চায়।
লেভিন, আমি নিশ্চিত ওকে তোমার ভালো লাগবেই। জানো, নিজের বোন বলে বলছি না, অন্য যে কেউই মনে এত জোর পেত না বলেই আমার বিশ্বাস।
হ্যাঁ, আমি কিটির মুখে খানিকটা শুনেছি অবশ্য। আচ্ছা, উনি কি একেবারেই কোথাও যান না?
না, ভ্রনস্কি বেরোলেও অ্যানা একেবারেই না। মহিলাদের মধ্যে এক ডলি ছাড়া কেউই ওর কাছে যায় না। বিবাহ বিচ্ছেদটা ঝুলে রয়েছে আজ কত মাস হয়ে গেল, আর অ্যালেক্সেই যে কি চাইছেন তা তিনিই জানেন।
ভালো কথা, কাউন্ট ভ্রনস্কিও বাড়ি ফিরবেন না?
বলেছিলাম, বলল এখন ফিরবে না। চলো আমরাই এগোই।
চলো।
স্টেফেন যেতে যেতে এক নাগাড়ে লেভিনকে বলে চলে বোনের কথা।
জানো লেভিন, এখন শিশুদের জন্য বই লিখছে অ্যানা।
তাই?
হ্যাঁ, আমার পরিচিত এক প্রকাশককে দেখিয়েছি, সে বলেছে চমৎকার লেখা।
বাহ!
তারপর ব্রনস্কির একটা ইংরেজ জকি ছিল বুঝলে, ব্যাটা ঘোর মদ্যপ, তার মেয়েটাকে নিজের কাছে রেখে রাশিয়ান শেখাচ্ছে।
আচ্ছা!
ছেলেগুলোকেও পড়াচ্ছে, শুধু টাকা নয়, এখন পুরো সংসারটাই ওর ভরসায় বেঁচে আছে। এনা কাউকে কিছু বলতে বারণ করেছে, ও বলে ভালো কাজ এমনভাবে করা ভালো যাতে কেউ জানতেই না পারে।
সেটা ঠিকই। আরও কি জানো স্টিভা, অনেক মহৎ আর বড় সড় পরিকল্পনা একটা ছোট্ট মানবিক কাজের তুলনায় কিছুই নয়।
ঠিক বলেছ।
কথা বলতে বলতে তারা গন্তব্যে পৌঁছে গেল। ড্রয়িং রুমে একটা পূর্ণাবয়ব নারী প্রতিকৃতি আপনা থেকেই দৃষ্টি আকর্ষণ করল লেভিনের। কুঞ্চিত কালো চুল, চিন্তামগ্ন আধো হাসি, উন্মুক্ত বাহু, স্নিগ্ধ দৃষ্টি, জীবিত কোনো নারী এত সুন্দর হতে পারে? অস্বস্তি হতে লাগল লেভিনের। অ্যানা কখন পেছনে এসে দাঁড়িয়েছে সে লক্ষ্য করেনি। হঠাৎ চমকে উঠে লেভিন দেখল, পোর্ট্রেটে সেই নারী গাঢ় নীল রঙের পোশাকে তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে।
খুব ভালো লাগলো আপনি এসেছেন। আপনার কথা স্টিভার মুখে অনেক শুনেছি, কিটির সাথেও অল্প পরিচয় আছে আমার। ফুলের মতো মেয়ে কিটি, ওকে বলবেন যে ও কোনোদিনও আমায় যেন ক্ষমা না করে, বুঝলেন?
এ কথা শুনে লেভিন চোখ নামিয়ে নিল। এরপর কথাবার্তা চলল শিল্পকলায় নতুন ধারা আর ফরাসি চিত্রশিল্পীদের নিয়ে। এত বিদগ্ধ আলোচনা বহুদিন লেভিন করেনি। অ্যানার মনীষায় ও হৃদ্যতায় তার মন তৃপ্তিতে ভরে উঠল, চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। স্টেপেন যখন বিদায় নেওয়ার কথা বলল, তখন লেভিনের মনে হল সে এইমাত্র এসেছে। বারবার মনে হতে লাগল এ নারী কোনো সাধারণ নারী নয়। ক্লাব থেকে ফিরতে একটু দেরি হল ব্রনস্কির। অ্যানার কণ্ঠস্বরে তিক্ততা ফুটে উঠল।
বাহ, সারা সন্ধেটা বাইরে কাটিয়ে এলে, বাহ!
অ্যানার কণ্ঠস্বরে অভিযোগের সুর স্পষ্ট। ব্রনস্কির রাগ হল, সেও রুক্ষভাবে উত্তর দিল,
ক্লাবে ছিলাম।
ক্লাবে?
হ্যাঁ, ক্লাবে, কারণ ওখানেই আমি থাকতে চাইছিলাম।
বাবা, এমনভাবে বলছো যে তোমার অধিকার নিয়ে যেন আমি প্রশ্ন তুলছি। তোমার যখন যেখানে খুশি যাবার অধিকার আছে, শুধু আমারইটা নেই, তোমার আছে, আমার নেই। আমাকে ত্যাগ করার অধিকারও তোমার আছে। তুমি তো স্পষ্ট কথার মানুষ বলে নিজেকে নিয়ে গর্ব করো, তাই না? তাহলে মিস্টার, এখন সত্যিটা বলছ না কেন?
ব্রনস্কি বিমূঢ়ের মতো তাকায় অ্যানার দিকে। অ্যানার দু চোখে যেন বিদ্যুৎ খেলা করছে। অবাক হয়ে ব্রনস্কি বলে,
সত্যি? কি সত্যি লুকিয়েছি তোমার থেকে?
সকালে কার টেলিগ্রাম এসেছিল?
স্টিভার, ও জানিয়েছে বিচ্ছেদের ব্যাপারে সব আশা এখনো নষ্ট হয়নি, ও আপ্রাণ চেষ্টা করে যাবে।
কোথায় দেখি?
কাঁপা কাঁপা হাতে টেলিগ্রামটা নিয়ে দ্রুত পড়ে ফেলে সে। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নিচু করে চেয়ারে বসে থাকে ব্রনস্কি। তাই দেখে আরও রাগ হয় অ্যানার। ব্রনস্কিকে আঘাত দিতে সে বদ্ধপরিকর।
ও বাবা, এখন আর বিচ্ছেদে কি আদৌ কিছু এসে যায় তোমার?
মানে?
এখন আর আমাকে ভালোই বসো না তুমি। প্রিন্সেস সরোকিনা, ওনার সামনে তোমার মুখের ভাব আমি লক্ষ্য করিনি ভেবেছ?
ঈশ্বরের দোহাই অ্যানা, প্রিন্সেস সরোকিনা শুধুমাত্র মায়ের অনুরোধে আমায় টাকা আর দরকারি কিছু দলিল পৌঁছে দিতে এসেছিলেন। মায়ের বয়স হয়েছে অ্যানা, উনি ভালোবেসেই মাকে এস্টেটের কাছে সাহায্য করেন, এতে দোষটা কোথায়?
বাজে কথা বলো না তো। তুমি স্টিভার টেলিগ্রামের কথা বলনি মানে আরো অনেক কিছুই আমায় বলনি, ঘরে বসে সেগুলো আমি জানতেও পারি না। তাছাড়া
তোমার মা হয়তো মনে করেন প্রিন্সেস সরোকিনার সাথে তোমার বিয়ে হলে তুমি সুখী হতে। আসলে তোমার মা তো একজন বিশাল সহৃদয় মহিলা।
না, আমার মাকে অসম্মান করো না, আমি নিষেধ করছি তোমায়।
ভালোবাসা যেখানে কম পড়ে সেখানেই সম্মান শব্দটার প্রয়োজন হয়। তুমি তোমার মাকেও ভালোবাসো না ব্রনস্কি।
আমার কিন্তু অসহ্য লাগছে না, আমি কি এখনই বেরিয়ে যাব? কি চাও, কি চাও তুমি আমার কাছে?
আমি চাই ভালোবাসা, তোমার ভালোবাসা, যেটা আর এখন নেই। দেখো দেখো, আমাদের সবই তো শেষ হয়ে গেছে বলো।
কান্নায় ভেঙে পড়ে আনা। ব্রনস্কি চুপচাপ পাথরের মূর্তির মতো বসে থাকে। পরদিন যথারীতি ভোর হয়। গতদিনের ঝগড়া স্মৃতি এখন আর মনে পড়ে না আনার। কফি নিয়ে সে ব্রনস্কিকে ডেকে তোলে। সকালের নির্মল রোদে অ্যানার অপূর্ব মুখশ্রী আবারও অদ্ভুত ভালো লাগে ব্রনস্কির। হাসলে অ্যানাকে যে কি সুন্দর দেখায়, তবু মাঝে মধ্যে যে কি হয় অ্যানার সে বুঝতে পারে না। অ্যানা বলে,
ব্রনস্কি বলছি আমরা গ্রামের বাড়িতে আবার চলে যাই চলো। বিবাহ বিচ্ছেদের জন্য শুধু শুধু এখানে পড়ে থাকা কেন? আমি আর অপেক্ষা করতে পারছি না ব্রনস্কি, আর এই ব্যাপারে আমি তোমার কোনো কথা শুনব না। মনস্থির করে ফেলেছি আমি, বিচ্ছেদ হোক না হোক সে বিষয়ে আমার কিচ্ছু যায় আসে না। ব্রনস্কি, তুমি কি একমত আমার সাথে?
অ্যানার মেজাজটা নষ্ট করতে চায় না ব্রনস্কি। খানিকটা অস্বস্তি নিয়ে সে বলে,
হ্যাঁ নিশ্চয়ই। তুমি তাহলে কবে যাওয়ার কথা ভাবছ?
যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কিন্তু আগামীকালের মধ্যে আমি তৈরি হতে পারব না। পরশু চলো।
তাহলে তার পরদিন চলো। পরশু রবিবার একটু মায়ের কাছে যেতে হবে, কিছু কাগজপত্রে সইসাবুত করতে হবে।
যদিও এই সুন্দর সকালে কোনো অপ্রীতিকর ভাবনাকে মনে স্থান দিচ্ছিল না অ্যানা, কিন্তু মায়ের প্রসঙ্গে আবার তার মনে পড়ে গেল প্রিন্সেস সরোকিনার কথা। মুহূর্তে মনটা বিষিয়ে উঠল অ্যানার। তীক্ষ্ণ স্বরে সে বলে ওঠে,
আমি পরশুই যাব, নয়তো যাবই না।
অদ্ভুত, কিন্তু কিসের জন্য? হ্যাঁ না, এর তো কোনো অর্থই হয় না।
তোমার কাছে এর কোনো অর্থ নেই, কারণ তুমি আমার কথা একটুও ভাবো না ব্রনস্কি। আমার জীবনটাকে বোঝার জন্য তোমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই।
এসব কথা আসছে কেন? আমি শুধু যাওয়াটা একদিন পিছিয়ে দিতে বলেছি। তুমি অস্বাভাবিক আচরণ করো না।
অস্বাভাবিক বলতে পারো আমার জীবনে কোনটা স্বাভাবিক? তুমি সারাক্ষণ বলো আমার জন্য তুমি নিজের সবটুকু ত্যাগ করেছ, ভেবে দেখেছো আমার কেমন লাগে? এই তুমি বোঝো আমাকে। হ্যাঁ,
সহ্যের একটা সীমা আছে আমারও, সেটা ভুলে যেও না।
কি করবে তুমি? আমায় ছেড়ে চলে যাবে তাই তো? তার আগে আমি চলে যাব। হ্যাঁ চলে যাব। আমার আমার ধাইমার কাছে যেতে পারি, ডলির কাছে যেতে পারি, যেখানে মন চায় চলে যেতে পারি। আমি 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 চলে যাব।
ব্যাস, এবার থামো প্লিজ অ্যানা, প্লিজ। তুমি মানসিকভাবে অসুস্থ, অনিশ্চয়তা তোমাকে পাগল করে দিয়েছে।
ব্রনস্কি রেগে পোশাক পাল্টে বেরিয়ে গেল, সারাদিন আর বাড়ি এলো না। অ্যানা সারা দিন ব্রনস্কির জন্য অপেক্ষা করতে করতে ভাবল,
ঈশ্বর আমি কি সব শেষ করে ফেললাম, নাকি মিটমাট হওয়ার এখনো কোনো আশা আছে? ও গড, আমি তখনই কেন মরে গেলাম না? একমাত্র আমার মৃত্যুই আমার প্রতি ওর প্রেমকে আবার জাগাতে পারে।
অ্যানা কিছুটা মর্ফিন গলায় ঢেলে দেয়।
আর যদিও বাড়ি ফিরে আমার সাথে মিটিয়ে নিতে আসে, তবে বুঝবো, তবে বুঝবো এখন আমায় একটু হলেও ভালোবাসে।
কিন্তু কিন্তু যদি না আসে, যদি না আসে, যদি না আসে তাহলে বুঝব সব শেষ, সব শেষ।
সন্ধ্যায় ব্রনস্কির গাড়ির শব্দ শুনতে পেল অ্যানা, দরজায় বেলের শব্দ। ব্রনস্কির পায়ের শব্দ। নিজের ঘরে অন্ধকারে চুপ করে পড়ে রইল অ্যানা। না, ব্রনস্কি এলো না তার ঘরে। অ্যানা ধরেই নিল তার মানে সব শেষ। অ্যানার ইচ্ছে করছিল মরফিনের পুরো শিশিটা গলায় ঢেলে মরে যেতে। ইচ্ছেগুলো আর স্বাভাবিক থাকছে না, নানান অস্থির কাল্পনিক চিন্তার ভেতর ভোর রাতের দিকে সে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল তখন হালকা কুয়াশার মতো গত রাতের স্মৃতি ভেসে এল।
কাল রাতেও আমার খবর না নিয়েই শুয়ে পড়েছিল, তার মানে আমার প্রতি আর কোনো ভালোবাসা নেই ওর। এখন তো গ্রামে যাওয়া না যাওয়া সবই অর্থহীন, সেটাই ওকে জানিয়ে দিতে হবে।
ঠিক এই সময় সদর দরজার সামনে একটা গাড়ি এসে থামল। পর্দার ফাঁক দিয়ে অ্যানা দেখতে থাকে ব্রনস্কি দ্রুত সিঁড়ি দিয়ে নামে। গাড়ি থেকে হাসি মুখে একটি মেয়ে নেমে এসে ব্রনস্কিকে একটি মোড়ক দেয়। ব্রনস্কিও হাসি মুখে মোড়কটি নেয়। তাদের টুকরো কথায় কান পাতে অ্যানা।
কাউন্টেস ব্রনস্কায়া এই কাগজপত্রগুলো পাঠিয়েছেন।
আচ্ছা,
আপনি ভালো আছেন তো? শৈশাবোধ হয়ে গেলে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি নিজেই যাবেন কি?
মাকে বলবেন আমি ভালোই আছি, আর হ্যাঁ এই কাগজপত্রগুলো নিয়ে আমিই যাব।
বাহ, তাহলে দেখা হচ্ছে, গুড ডে।
গুড ডে।
প্রিন্সেস সরোকিনা সন্দেহ আর ঈর্ষায় নিজেকে ঠিক রাখতে ভুলে গেল অ্যানা। টলমলো পায়ে সে ব্রনস্কির ঘরে ঢুকল। কাগজপত্র দেখতে দেখতে অ্যানার উপস্থিতি টের পেয়ে তার দিকে না তাকিয়েই ব্রনস্কি বলে ওঠে,
আমার কথা মতো মা কাগজপত্রগুলো আজই প্রিন্সেস সরোকিনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমরা কালই যাচ্ছি। তোমার কথাই রইল কিন্তু, কাল আনুষ্কা বলেছিল তোমার নাকি মাথা ধরেছিল বলে শুয়ে পড়েছিলে, আজ কেমন আছো?
কাল তুমি যাচ্ছ ব্রনস্কি, আমি না।
আবার কি হল? দেখো অ্যানা, এভাবে কিন্তু চলা যায় না।
ঠিকই তো, যেভাবে তোমার চলে সেই ব্যবস্থাই করছি।
বেশ, তুমি যা খুশি তাই করো। দেখো আমি সব রকম ভাবে চেষ্টা করেছি, আর কিচ্ছু করার নেই আমার।
এরপর ব্রনস্কি তৈরি হল, অ্যানাকে কিচ্ছু না জানিয়ে সে বেরিয়ে গেল। দরজার ওপারে দাঁড়িয়ে অ্যানা সব বুঝতে পারল। একটা হিমেল আতঙ্ক গ্রাস করল তাকে। চোখ বন্ধ করে সে অনুভব করল যেন অন্ধকার আর দুঃস্বপ্নের ভেতর তাকে দাঁড় করিয়ে ব্রনস্কি চলে গেছে। ঘর থেকে ছুটে বেরিয়ে গেল অ্যানা। চাপরাশিকে জিজ্ঞেস করল,
কাউন্ট কোথায় গেছেন কিছু জানো?
উনি তো আস্তা বলে গেছেন ঘোড়া নিয়ে বেরোবেন, বলে গেছেন আপনার যদি গাড়িটা লাগে তাই রেখে যাচ্ছেন।
তুমি এই এই চিঠিটা এক্ষুনি গিয়ে ওনাকে দাও, আমি লিখছি, দাঁড়াও দাঁড়াও। সব দোষ আমার, ঈশ্বরের দোহাই, বাড়িতে ফিরে এসো, আমার আমার ভয় করছে। এই যে, এই নাও, এটা দিয়ে এসো এক্ষুনি।
আচ্ছা ম্যাডাম।
চিঠিটা একটা খামে ভরে দ্রুত চাপরাশির হাতে দেয় অ্যানা। তারপর সে মেয়ের ঘরে গিয়ে ঢোকে। একটা ঘোরের মতো লাগছে অ্যানার। সে কি সেরিওজাকে দেখবে আশা করেছিল? এ তো সেরিওজা নয়। তাহলে মাকে দেখে কালো দুটি চোখ তুলে হাসল বাচ্চাটা। তার দিকে তাকিয়েই ব্রনস্কির কথা মনে পড়ল অ্যানার।
একই রকম তাকানোর ভঙ্গি।
পাশের আয়নাটায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল অ্যানা।
ওটা কি?
প্রতিবিম্বটা ফোলা ফোলা মুখ আর অস্বাভাবিক চকচকে চোখ নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে।
কে? অ্যানা ক্যারোলিনা। কি চাও তুমি? ইস, খুব খারাপ লাগছে তোমায় দেখে। আহারে, সবাই এখন করুণা করে তোমায়। স্বামী, সন্তান, প্রেমিক সবাই ছেড়ে চলে গেছে কি, তাই না? সবাই ভণ্ড। এই সমাজ প্রতারকদের সমাজ। সবাই মুখোশ পরে বাঁচে। প্রেম নাকি ঈশ্বরের দান। তবে প্রকাশ্যে ভালোবাসতে এত ভয় কেন পায়? কেন পায়? তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি? আমি না, মরতে আমি ভয় পাই না। তবে একাকিত্বকে ভয় পাই। ব্রনস্কি এখনো এলো না কেন? আমার আমার চিঠি পেয়েও সে এলো না। কটা বাজে? আনুষ্কা, আনুষ্কা!
ম্যাডাম,
আমার পোশাক দাও, আমার পোশাক দাও, আমি বেরোবো।
আচ্ছা।
ঠিক তখনই চাপরাশি এসে খবর দিল,
আমি যাওয়ার আগেই কাউন্ট চলে গিয়েছিলেন, উনি তো নিজ নিজ স্টেশনে গেছেন। চিঠি ফেরত এনেছি ম্যাডাম।
ও, চিঠিটা তাহলে ও পায়নি। তুমি কাউন্ট রনস্কির গ্রামের বাড়ি চেনো তো?
হ্যাঁ।
তুমি সেখানে চলে যাও।
আচ্ছা।
ওখানেও না যাওয়ার কথা, গিয়ে চিঠিটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও, দেরি করো না, যাও যাও।
বেশ, ঠিক আছে ম্যাডাম।
চাপরাশি বেরিয়ে গেল। অ্যানা নিজের মনেই বলতে থাকল,
আমি যেন কোথায় যাচ্ছিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, আমি ডলির বাড়ি যাচ্ছিলাম। আমি ডলিকে আমার দুঃখের কথা জানাব। ও আমার ভালো বন্ধু, ও ঠিক বুঝবে।
যন্ত্রণা কমাবার জন্য কনিয়াকে কিছুটা মরফিন মিশিয়ে পান করল। মাথাটা খালি হয়ে এলো তার। গাড়ি ছুটতে শুরু করল। আসনের এক কোনায় বসে অ্যানা ভাবতে লাগল গত কয়েকদিনের কথা।
বারবার আমি নিজেকেই দোষী মনে করেছি, কিন্তু কেন? আমি কি ওকে ছাড়া চলতে পারি না? সে আমাকে নিজের ইচ্ছে মতো চালাবে, তা কিছুতেই হতে দেব না আমি, কিছুতেই না।
ডলির বাড়িতে কিটি আর লেভিন তাদের ছোট্ট ছেলেটিকে নিয়ে বেড়াতে এসেছে। ডলি নিজের অভিজ্ঞতার পশরা সাজিয়ে বাচ্চা দেখভালের খুঁটিনাটি বোঝাচ্ছে কিটিকে।
দেখবে ঠান্ডা যেন ওর না লাগে, যদি ঠান্ডা লাগে গরম জামায় ওকে মুড়িয়ে রাখবে, কেমন?
আচ্ছা।
খুব মিষ্টি হয়েছে।
চাপরাশি এসে খবর দিল অ্যানা আর্কাদিয়েভনা ক্যারেনিনা এসেছেন। মুহূর্তে গল্প বন্ধ হয়ে গেল। ডলি একাই নিচে নেমে এলো অ্যানার সাথে দেখা করতে।
হ্যালো ডলি, খুব কি বিরক্ত করলাম?
না না, কিটি এসেছে, তার সাথেই গল্প করছি।
হঠাৎ একটা বিদ্রূপের ভাব জেগে উঠল অ্যানার মনে। সেই কিটি যাকে বিয়ে করলে ব্রনস্কি সুখী হতে পারত, আজ সারা সমাজের কাছে এমনকি কিটির কাছেও সে করুণার পাত্রী। সারা মন তিক্ততায় ভরে গেল অ্যানার। ব্যাঙ্গের হাসি হেসে সে জিজ্ঞেস করল,
কই? আমি এসেছি শুনেও কিটি তো দেখা করতে এলো না, কেন? আমাকে কি ও এখনো ভয় পায়?
অস্বস্তিতে পড়ে ডলি। বুঝতে পারে অ্যানার মানসিক স্থিতি ঠিক নেই। সে ভয় ভয় বলে,
তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি।
বলতে বলতেই ছেলেকে কোলে নিয়ে কিটি আসে, সঙ্গে লেভিনও। কান্নায় ফুলে ওঠা অ্যানার চোখ মুখ দেখে লেভিনের মনে হচ্ছিল অ্যানা কোনো বাস্তব চরিত্র নয়, রূপকথার অভিশপ্ত পরীদের একজন। লেভিনের তন্ময় ভাবটা কিটির নজর এড়াল না। ভেতরে ভেতরে সে শঙ্কিত হয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় কিটি বলল,
তোমার সঙ্গে দেখা হওয়ায় খুব খুশি হলাম।
তাই? আমিও।
অ্যানার চোখে মুখে কি একটা রহস্য যেন খেলা করে বেড়াচ্ছে, কিটি ঠিক ধরতে পারছে না। ভয় পেল কিটি।
আপনি ভালো আছেন?
হ্যাঁ, যদিও সেটা জানা কি খুব দরকার আপনার?
লেভিন অপ্রস্তুত হয়ে চুপ করে যায়, কিন্তু তার মুগ্ধ চোখে হাসির আড়ালে অ্যানার ভেতর একটা করুণ মুখচ্ছবি ফুটে ওঠে।
আজ চলি ডলি, পরে আরেকদিন আসব, সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। বাচ্চাটা খুব মিষ্টি হয়েছে কিটি। আপনারা চাইলে আমাদের ওখানেও যেতে পারেন।
শেষ কথাগুলো লেভিনের দিকে তাকিয়ে বলল অ্যানা, বলেই কেমন বিদ্রূপ করার মতো হেসে উঠল।
চলি। হ্যাঁ,
অ্যানাকে বিদায় জানিয়ে এসে ডলি চিন্তিত হয়ে পড়ল।
আজ ওকে কেমন যেন অন্য রকম লাগলো।
উনি ঠিক সেই আগের মতোই আছেন, একই রকম আকর্ষণীয়।
ওর মধ্যে কি যেন একটা করুণ ব্যাপার রয়ে গেছে, ভয়ানক করুণ।
গাড়িতে উঠে অ্যানা নিজের মনেই বলল,
ডলিকে আমার দুঃখের কথা জানাইনি একদিক দিয়ে ভালোই হয়েছে। আমার সুখকে সকলেই হিংসে করে, তাদের কাছে করুণার পাত্রী হব না আমি। না, হব না।
বাড়ি ঢোকার মুখে সিঁড়ির পাশে চাপরাশিকে দেখে অ্যানার মনে পড়ল ব্রনস্কিকেও চিঠি পাঠিয়েছিল।
দেখা হয়েছে?
হ্যাঁ ম্যাডাম, স্টেশনেই দেখা হয়েছে। এই চিঠিটা দিয়েছেন তিনি।
কই কই দেখি।
এই নিন।
দ্রুত চিঠিটা খোলে অ্যানা। ছোট্ট একটা লাইন,
রাত দশটার আগে আমি ফিরতে পারছি না, ব্রনস্কি।
নিষ্ঠুর একটা প্রতিশোধ স্পৃহা জেগে উঠল অ্যানার মনে। সে আবারও পড়ল চিঠিটা। রাগে জ্বলতে লাগলো দুটো চোখ।
আমি নিজেই ওর কাছে যাব। প্রিন্সেস সরকিনার সাথে সারা দিন ওর গল্প করা আমি বের করব।
হুম
বিদায় নেওয়ার আগে শুধু আমি শেষবার ওর মুখোমুখি হব। ওকে বলবো শুধু কর্তব্যের খাতিরে ভদ্র ব্যবহার করা ঘৃণার চেয়েও হাজার গুণ খারাপ।
কোচম্যানকে আনা বলল,
রেল স্টেশনে চলো।
কোচম্যান গাড়ি ছোটাল, রেল স্টেশন এসে গেছে। অ্যানা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। ট্রেন আসতে দেরি আছে এখনো, লোকজনে পরিপূর্ণ প্ল্যাটফর্ম। অ্যানার খুব কান্না পাচ্ছিল। চারিদিকে চোখ মেলে দেখল অ্যানা, ছবির মতো ভেসে যাচ্ছে টুকরো টুকরো দৃশ্য। দুটি মেয়ে হাসছে।
ওরা কি জানে না শুধু দুঃখ যন্ত্রণা ভোগ করার জন্যই মানুষকে পৃথিবীতে ছুঁড়ে দেওয়া হয়? না, ওরা জানে না, ওরা জানে না যে ভালোবাসা কতটা বিষাদে ভরা।
একটা ছোট্ট ছেলে মায়ের হাত ধরে যাচ্ছিল। অ্যানা ভাবল সেরিওজা। নিজের মনেই বলে উঠল,
আমি ভেবেছিলাম সেরিওজাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু না, অন্য এক প্রেমের বিনিময়ে তাকে আমি ত্যাগ করতে পেরেছি। চারপাশে এত কথা, এত হাসি, সব মিথ্যে, সব মিথ্যে, সব প্রবঞ্চনা, সব প্রবঞ্চনা।
একটা মালগাড়ি প্রচণ্ড শব্দ তুলে ঢোকে, দুলে ওঠে প্ল্যাটফর্ম। অ্যানার মনে হয় সে উড়ে যাচ্ছে, চারপাশের কোলাহল ছাপিয়ে অনেক উঁচুতে। হালকা পায়ে সে ট্রেনের কাছে গিয়ে দাঁড়ায়। একটা শিহরণ খেলে যায় তার সারা শরীর জুড়ে। শৈশবের স্মৃতি ভিড় করে মনের মধ্যে, কি পবিত্র! মুহূর্তের জন্য দীপ্ত হয়ে ওঠে অ্যানার চোখ। সে অস্ফুট স্বরে বলে ওঠে,
সবাই শুধু মুখেই বলে, Where there is love, there is God. এই সমাজ তো তা মানে না। তাহলে Why am I here? আমি কেন রয়েছি এখানে? না না না, এই সমাজ আমার জন্য নয়, নয়, এই সমাজ আমার জন্য নয়, সমাজ আমার জন্য নয়।
পায়ের গোড়ালির ওপর হালকা ভর রেখে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে ট্রেনের নিচে নিজেকে ছুঁড়ে দেয় অ্যানা। সুবিশাল নির্দয় চাকাটা মাথায় আঘাত করার আগে অ্যানার ঠোঁট শেষবার নড়ে ওঠে।
মনে তো হয় নিজেই ঝাঁপ দিয়েছে, নয়তো বরফের জন্য ট্রেনের এন্ট্রি বুঝতে ভুল করেছে। ভেরি প্যাথেটিক।
লেভিনের এতদিনের প্রয়াস সার্থক হয়েছে। নতুন স্প্রিংকলার যন্ত্রের সাহায্যে একটা পতিত জমি এখন ফসলে পূর্ণ। লেভিন, কিটি আর চাষিরা একসাথে সবাই সুখী।
দেখো চারিদিকে সবুজে সবুজ, চোখ ফেরানো যাচ্ছে না, সবাই কত খুশি।
আর লেভিন ভাবে,
আই মাস্ট লিভ ফর মাই সেলফ অ্যান্ড ফর দ্য গুড দ্যাট ইজ ইন মি। ভালোবাসার জন্য কেঁদে মরার কোনো মানেই হয় না। ভালোবাসা যদি সত্যি কোথাও থেকে থাকে, তা অন্যদের ভালো করার মধ্যেই রয়েছে।
শুনলেন লিও টলস্টয়ের রচনা অবলম্বনে অ্যানা ক্যারেনিনা। লিও টলস্টয়ের জন্ম 1828 খ্রিস্টাব্দে রাশিয়ায়। টলস্টয়কে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। তার রচনাগুলির মধ্যে ওয়ার অ্যান্ড পিস এবং রেজারেকশন উপন্যাস দুটি উল্লেখযোগ্য। অ্যানা ক্যারেনিনা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র, তার মধ্যে অন্যতম কিরা নাইটলি এবং জুড ল অভিনীত সিনেমাটি। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন তানিয়া বসু, নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও আম্রপালী ভট্টাচার্য, সৃজনশীল পরিচালনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অয়ন্তিকা, অনুরণ সেনগুপ্ত, অর্ঘ্যমাল্য মাইতি এবং অন্যান্যরা। গল্প পাঠে শেখর, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।